তো বর্তমান আমরা ভগবত কথা শ্রবণের জন্য চেষ্টা করব। তো ভগবত কথা শ্রবণের প্রারম্ভে আমি আমার পরমারাধ্য গুরুদেব আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদে অন্যতম কৃপাধন্য ইস্কনের অন্যতম গুরু এবং ইস্কন নামহটের বিশ্ব প্রচারক মন্ত্রী ওম বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রীশ্রীম জয় পতাকা স্বামী শিল গুরু মহারাজের পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তার হেতু কি কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং আমার পরমারাধ্য পরম গুরুদেব ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদের শ্রী পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তার হেতু কি কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং উপস্থিত সমস্ত সজ্জন ভক্তমন্ডলী মাতৃমন্ডলী পিতৃমন্ডলী ভাই ও বোন আপনাদের সকলের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের অহিতকে আশীর্বাদ প্রার্থনা করছি। হরে কৃষ্ণ। তো চেষ্টা করব বাংলা ভাষাতে বলার জন্য, যেহেতু আমার মাতৃভাষা বাংলা নয়, বাংলা ভাষায় যদি কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয় নিজ গুণে মার্জনা করবেন এবং ভাষা সংশোধন করে শ্রবণ করার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ। তো আমরা আজকে ভগবদ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগে চতুর্দশ নম্বর শ্লোক আমরা শ্রবণ করব। তো ভগবানের দুই প্রকার কথা এই জগতে প্রচার আছে। এক হচ্ছে ভগবদ গীতা, ভগবানের মুখ নিঃসৃত বাণী, আর দুই হচ্ছে ভগবান এবং তার ভক্ত সম্বন্ধীয় কথা শ্রীমদ ভাগবত। তো এই দুটি ভগবান থেকে অভিন্ন। ভগবান সম্বন্ধীয় কথা আর তার মুখনিঃসৃত কথা ভগবানের সাথে কোনো পার্থক্য নেই, একই। তো গীতা হচ্ছে আইন গ্রন্থ, ভগবানের মুখনিঃসৃত বাণী। কিভাবে আমরা এই জীবন সংগ্রাম জগতে আমরা করছি, কি করে এই সংগ্রামে আমরা জয়ী হতে পারি, সেজন্য অর্জুনের মাধ্যমে ভগবান শ্রী কুরুক্ষেত্র রণাঙ্গনে রণভূমিতে গীতার জ্ঞান দিয়েছিলেন। অনেক লোক গীতা বলে না, না যখন ঠাকুর ঘরে গিয়ে পড়ব, ঠাকুর ঘর নেই এখন, গীতা আমার লাগবে না, ঠাকুর ঘর হোক তারপরে। কিন্তু গীতা আছে আমাদের সকলের জন্য। আমরা সবাই আমাদের জীবনে একটা যুদ্ধ করছি, জীবন সংগ্রাম, প্রত্যেকের জীবনে যুদ্ধ রয়েছে। যুদ্ধ মানে কি? মৃত্যু হবে। যুদ্ধ কেন বাধে? যুদ্ধ কেন বাধে? দ্বন্দ্ব থেকে, তাই না? ডিউলিটি হলে যুদ্ধ আসবে, শত্রু মিত্র ভাব হলে পরস্পরের মধ্যে যুদ্ধ আসবে। তো বর্তমান আমাদের জীবনে সবসময় আমরা দ্বন্দ্বের মধ্যে রয়েছি, জীবন সংগ্রাম করছি, এই ভালো এই মন্দ বুঝতে পারছি না, এই পাড়ার লোক শত্রু, এই পাড়ার লোক মিত্র, এরা পুরুষ এরা মহিলা, এরা শিক্ষিত এরা অশিক্ষিত, এরা ধনী এরা গরিব, এইসব দ্বন্দ্ব আমাদের মধ্যে দেখা দিয়েছে। দ্বন্দ্বর কারণে আমরা সর্বদা হতাশা উৎকণ্ঠা উদ্বেগে রয়েছি। এই জন্য ভগবদ গীতা এসব দ্বন্দ্ব মুক্ত করায়, দ্বন্দ্ব থেকে। দ্বন্দ্ব থেকে মুক্ত হতে গেলে এই গীতা পড়তে হবে, তার মানে আমাদের দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হতে হবে। দেহের সম্পর্ক হলেই দ্বন্দ্ব হবে, কিন্তু দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হওয়ার জন্য এই গীতার জ্ঞান দেওয়া হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে দেওয়া হয়েছে সাংখ্য যোগ, যেখানে বিশদভাবে আত্মা এবং এই দেহ সম্বন্ধে বর্ণনা রয়েছে, আত্মতত্ত্ব জ্ঞান দেওয়া হয়েছে। আত্মা হচ্ছে অজ নিত্য শাশ্বত নহন্যে হন্যমান শরীরে, আত্মা সম্বন্ধে বলা হয়েছিল। আর এই দেহ হচ্ছে একটা পোশাকের মতো, পোশাকটা যেমন নষ্ট হয়ে যায় অনিত্য, সেরকম শরীরে নষ্ট হয়ে যাবে অনিত্য বস্তু, পুড়িয়ে দেওয়া হয় শরীরটাকে, কিন্তু আত্মাকে পুড়ানো যাবে না, ভিজানো যাবে না, মাপানো যাবে না। এরকম হচ্ছে আত্মা, চিনিময় আত্মা হচ্ছে ভগবানের অংশ। সেজন্য আত্মা সম্বন্ধে বর্তমান সমাজে মানুষের জ্ঞান নেই, তারা মনে করে যে এই দেহই সব। অনেক নাস্তিক লোক তারা শিখিয়ে দেয় যে দেহই সব, ভোগ করার জন্য এটা আমরা পেয়েছি, যখন যা কিছু পাবে সেটাই ভোগ করো, কিন্তু তার পরিণামটা সম্বন্ধে জ্ঞান নেই। যত ভোগ তত রোগ, সেটা প্রভুপাদ বলেছেন। যখন আমরা কিছু ভোগ করবো তারপর পিছনে দুঃখ, সবাই প্র্যাকটিক্যাল নয়, অনেক জ্ঞান আছে, বাস্তব জ্ঞানটা আর কেউ অর্জন করে না। সেজন্য মনুষ্য জীবনে সেটাকে উপলব্ধি করা উচিত, শ্রবণের মাধ্যমে সেটা আমরা বুঝতে পারি। যেমন অজামিল, অজামিল কানপুর শহরে তার বাড়ি ছিল, আগে নাম ছিল কানপুর শহরে কন্যা কুব্জা, আগেকার নাম ছিল, তো এখন সে শহরের নাম হচ্ছে কানপুর। ওখানে একজন ব্রাহ্মণ ছিলেন, তার নাম ছিল অজামিল, তার সুশীলা পত্নীও ছিল, কিন্তু তিনি জঙ্গলে পুষ্প কাষ্ঠ সংগ্রহ করতে যাচ্ছিলেন পিতার নির্দেশে যজ্ঞের জন্য। পরবর্তীকালে সেই জঙ্গলে বেশ্যা কে দর্শন করে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে, সে বেশ্যার প্রতি আকৃষ্ট হয়ে সেখানে থেকে যায়, নিজের সুশীলা পত্নীকেও ত্যাগ করে এবং তার সমস্ত ব্রাহ্মণ্য গুণাবলীও হারিয়ে ফেলে। সেই পত্নী বেশ্যা পত্নীকে, সেই শুদ্রাণী বেশ্যা পত্নীকে রক্ষণাবেক্ষণ করতে গিয়ে তাকে চুরি ডাকাতি খুন এসব করতে হয়, মদ্য মাংস এসব খায় আর সেখানে জীবনযাপন করে। পরবর্তীকালে সে যখন মৃত্যুসজ্জায় শায়িত হয়, তার 88 বছর পর্যন্ত সে সন্তান উৎপন্ন করেছে ওই বেশ্যার সাথে, 10টি পুত্র। তো শেষ 88 বছর বয়সে একটা পুত্র হয়েছে। এক সময় লোমাস ঋষি তিনি ওই জঙ্গলে গিয়েছিলেন অজামিলের কৃপা করার জন্য, তো সেখানে গিয়ে দেখছেন অজামিল নেই, ওই বেশ্যা পত্নী ছোট বাচ্চাকে নিয়ে বসে আছে। অজামিল গিয়ে, লোমাস ঋষি গিয়ে জিজ্ঞাসা করলেন অজামিল কোথায়, বললো বাইরে কর্মে গিয়েছে কিছু খাদ্য সংগ্রহ করতে। তো তোমার এই ছোট বাচ্চা কি নাম রেখেছ, না কোনো নাম রাখিনি এখন, তা আমি এক নাম দিব রাখবে, যাহা কি নাম, নারায়ণ। তখন সেই বেশ্যার পত্নী হ্যাঁ খুব ভালো, নারায়ণ রাখবো, তো এখন থেকে তোমরা নারায়ণ নাম ডাকবে। অজামিলকে বলো, তারপরে ঋষি চলে গেলেন। তো অজামিল এসে শুনল বেশ্যা পত্নী থেকে যে ঋষি নাম রেখে গেছে নারায়ণ, তো নারায়ণ কথাটা শুনেই অজামিল বারবার উচ্চারণ করতে থাকে, বাচ্চাকে ডাকতে থাকে, দেখতে থাকে, কুলে নিতে থাকে, নারায়ণ নারায়ণ, যেমন বাচ্চাদের মা বাবা খেলা করে, নাম ধরে ডাকে, কুলাকুলি করে, করে না ঠিক অজামিল, ওইরকম পুত্র স্নেহে বারবার নারায়ণ নারায়ণ মুখে দেখে হাসে। ছেলে বড় হতে থাকে, আস্তে আস্তে অল্প বড় হয়েছে, খেলাধুলা করে, হাসে, নারায়ণ আসো, নারায়ণ আমার সঙ্গে খাও, নারায়ণ এখানে বসো, নারায়ণ খেলা করো, মানে প্রত্যেকটা কথায় নারায়ণ শব্দটা উচ্চারণ করে। তো তখন একদিন মৃত্যুর সাথে শায়িত হয়ে গেছে। হঠাৎ করে দেখছে চারজন খুব দেখতে ভয়ঙ্কর, বড় বড় দাঁত, বড় বড় নখ, চুলগুলা লাল, চোখগুলা একদম লাইট জ্বলছে এরকম রক্তিম, এবং অস্ত্রশস্ত্র দৌড়ি চাবুক এসব নিয়ে হাজির হয়েছে। তাকে বাঁধবে এমত অবস্থায় দেখি চিৎকার করছে, ওই যে ছেলে কে ভালোবাসত ওই নারায়ণ নামে চিৎকার করে ডাকছে, নারায়ণ রক্ষা কর। ছোট বাচ্চা দূরে খেলা করছে, তাকে দেখি ডাকছে উচ্চ স্বরে, এত করুণ ছিল এই শব্দটি নারায়ণ নামটি, তো সে নাম একদম বৈকুণ্ঠে চলে গেছে। তো বিষ্ণুদেব চারজন এসে গেছে, তারা বলতে বলতে আসছে, এত দ্রুত এসেছে, মা ভয় শব্দটা উচ্চারণ করছে যে কোনো ভয় পেও না, আমরা আছি। কেউ যদি ভয়ে কিছু ডাকে তাহলে কারো সাইড থেকে কেউ বলে ভয় নেই আমরা আছি, তখন সাহস পেয়ে যায় না। তো আমি দেখছে কে বলছে, তখন দেখছে আর চারজন দেখতে খুব সুন্দর পোশাক রয়েছে, ইয়োলু বস্ত্র মানে কি বলে হলুদ রঙের সিল্ক, হ্যাঁ পিত বস্ত্র, চার হাত, তারাও বস্ত্র নিয়ে সেখানে হাজির। ওই আমি সব দেখছে, এরা কারা, এরা আবার বলছে মা ভয় ভয় নেই তোমার, সঙ্গে সঙ্গে এসে পরাস্ত করেছে, তোমরা কারা এখানে কেন এসছো? সেই বিষ্ণু দূতগণ অজামিল সব দেখছে, ওখানে তাকে তো নিয়ে যেতে পারিনি, সঙ্গে সঙ্গে বলছে আমরা ধর্মরাজের অনুচর, এই অজামিল পাপ কর্ম করেছে, ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছিল, তার সুশীলা পত্নী ছিল, সে জঙ্গলে বেশ্যা পত্নী সঙ্গ করে মদ্য মাংস, অজামিল সব শুনছে, এইগুলি অনেক সময় আমরা করি বুঝতে পারি না, খাচ্ছি করছি চুরি করছি ডাকাতি করছি বুঝতে পারি না, কিন্তু অজামিল ওই সময় যখনই যমদূতদের থেকে মুখে শুনছে যে ব্রাহ্মণ ছিল, তখন তার হৃদয়টা কেঁপে উঠছে, ব্রাহ্মণ আমি ছিল, ভুলে গেছে ব্রাহ্মণ ছিল, শুনছে যে সুশীলা পত্নী ছিল, ত্যাগ করে অবৈধ ক্রীড়া করছে, নিজের স্ত্রীকে ত্যাগ করে বেশি আসঙ্গ করছে, অধর্ম আচরণ করছে, তখন সে অনুশোচনা করছে, সেই সময় শুনে শুনে তার জ্ঞান হচ্ছে, সঙ্গে সঙ্গে এ চুরি ডাকাতি করছে, মধ্য মাংস খেয়েছে ব্রাহ্মণ হয়ে, তখন এগুলো শুনে তার মধ্যে অনুশোচনাও আসছে খুব। তো এরকম যখন আমরা সাধু সঙ্গ করব, তখন এই সমস্ত কথা যখন আলোচনা হবে, ধর্ম অধর্ম গীতা ভাগবতের কথা যখন মনোযোগ দিয়ে আমরা সেটাকে শুনব এবং আমাদের জীবনে জিনিসগুলোকে বিচার করব, এবং সেটা তখনই কার্যে সিদ্ধি হবে, নাহলে কোনোদিন সিদ্ধি হবে না। আমরা কিছু শুনছি গিয়ে কানে শুনে নিজে নিজে কিছু জানি, সেটার সাথে বলছে একটা বলছে কিছু টালি করলে হবে না, প্রথমে কেবল শুনতে হবে, শুনে নিজের কথাটা বিচার করতে হবে যে আমি কি করছি। এগুলোর সাথে আস্তে আস্তে যখন আমরা বিচার করব তখনই উপলব্ধি হবে যে আমি কতটা কি করছি মানুষের জীবনে। সেই জন্য ভালো করে বুঝা হচ্ছে অজামিল জীবনে এ নারায়ণ নাম উচ্চারণ করে সাধুরা কৃপা করেন, রমশ্রীষি তার জঙ্গলে যাওয়ার কি দরকার, হ্যাঁ সাধু সন্ন্যাসী প্রকৃত ভাবে জীবের পরম কৃপা, পরম বস্তুকে দান, শ্রেষ্ঠ বস্তুকে দান করে, সেই শ্রেষ্ঠ বস্তু হচ্ছে ভগবান, তাকে দান করে। এই জন্য নারদ মুনি ভগবানের এক শুদ্ধ ভক্ত নাম আছে নারদ, নারায়ণকে যিনি দান করেন, তাই তার পরম্পরায় এই ব্রহ্ম মাধ্য গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় আমরা আছি, সেই পরম্পরা সূত্রে ভগবান থেকে চলে আসছে, সেই পরম্পরা সূত্রে যে নারদ মুনিকে অনুসরণ করে আমরা আসছি, শ্রীল প্রভুপাদ ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য, তিনি সমগ্র বিশ্বে নারায়ণকে ঠিক নারদ মুনির প্রতিনিধিত্ব করে গুরু পরম্পরা সূত্রে, তিনি কৃষ্ণকে দান করেছেন সারা বিশ্বে। তাই এটাই এত বড় একটা করুণা প্রভুপাদ, বৈষ্ণবের মধ্যে একটা অনেক গুণ আছে, তার মধ্যে করুণা একটা গুণ আছে। সে বদ্ধ জীবের প্রতি সর্বদা করুণা কর, করুণা বলতে আমরা অনেক সময় দেখি দয়া করা, যে ভাত দাও দেওয়া খেতে পাচ্ছে না, আমি তাকে দয়া করলাম, সাহায্য করলাম। সাধুরা এটা করে না, সাধু সন্ন্যাসীর কাজ এটা নয়, কে খেতে পাচ্ছে না এটা সরকারের কাজ। সাধু সন্ন্যাসী পোশাকে পরে তারা কে খেতে পেল না, কে রোগে কষ্ট পাচ্ছে, সাধু সন্ন্যাসী জানে কেন রোগে কষ্ট পাচ্ছে, কেন খেতে পাচ্ছে না, তার জন্য ঔষধ হসপিটালের ঔষধ সেটা সরকার দিবে, কিন্তু এই ঔষধটা দিলে আবার নতুন একটা রোগ হয়, খাবার দিলে তারপর দিন আবার খিদা লাগে, আবার খেতে দিতে হবে। কিন্তু সাধু সন্ন্যাসী জানে কেন খেতে পায় না, আবার খেতে চায়, রোগ চলে গেলে আর একটা রোগ হয়, এইটা কি করে নির্মূল হবে। এটা প্রকৃত সাধু যারা নারায়ণের শুদ্ধ ভক্ত, ভগবান কৃষ্ণের ভক্ত, তারা এটা কেবল জানে যে ভগবানকে দান করার মাধ্যমেই কেবল এই রোগ জন্ম মৃত্যু জরা ব্যাধি এর থেকে মুক্ত হওয়া যাবে, আর অন্য কোন উপায় নেই ব্যাধি থেকে মুক্ত হওয়া যাবে। অনেক হসপিটাল, অনেক নতুন নতুন রোগ, নতুন নতুন ঔষধ, কেউ কি বলতে পারে কোন ডাক্তার যে রোগকে নির্মূল করতে পেরেছে? কেউ কোনদিন করতে পারে না। তো সেজন্য ভক্ত, যে সন্ন্যাসী বা সাধু ভক্ত, তাদের কর্তব্য হচ্ছে কি, নিজে ভগবানকে গ্রহণ করা এবং অন্য বদ্ধজীবকে ভগবানকে দান করা। সেজন্য এই কলিযুগে শ্রীল প্রভুপাদ তিনি মহাপ্রভুর ভবিষ্যৎ বাণী প্রচার করেছেন সারা বিশ্বে। ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ছবি এখানে আছে। তো উনি সারা বিশ্বে এই গীতা ভাগবতের কথাকে দান করেছেন। জীবে দয়া, মহাপ্রভু বলেছেন জীবের প্রতি দয়া করা, কিভাবে দয়া করতে হবে, নাই ভগবানকে দান করার মাধ্যমে। যখন কেউ ভগবানকে গ্রহণ করবে তার চিরতরে সবকিছু লাভ হবে, যত সমস্ত অসুবিধা সব চলে যাবে। যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, যাকে সন্তুষ্ট করলে সমস্ত জগতে তুষ্টি বিধান হবে। সেই জন্য এই গীতার জ্ঞান দেওয়া হয়েছে, তিনি মাথায় করে নিয়ে গেছেন ভারতবর্ষ থেকে, পশ্চিমবঙ্গ থেকে জলদূত জাহাজে গীতা ভাগবতকে। এই গীতা ভগবান থেকে অভিন্ন। অর্জুন মিশ্র নামে একজন ব্রাহ্মণ ছিলেন, তো যিনি গীতা পাঠ করতেন দৈনিক আর ভিক্ষাবৃত্তি করতেন। তো উনি গীতার একটা ভাষ্য রচনা করেন, গীতা পড়তে পড়তে একটা শ্লোক পেলেন, অনন্য সিন্তয়ন্তমান যে জনা পর্যবাসতে তেসাং নিত্যভিযুক্তানাম যুগক্ষেম বহাম। তো আর ভালো লাগেনি, যে মনে হয় এই গীতার এই শ্লোক লাইনটা ভুল আছে কিছু, যে ভগবান হচ্ছেন পরম ব্রহ্ম যার থেকে সবকিছু আসছে, যিনি সৃষ্টি স্থিতি প্রলয় সবকিছুর মালিক, আর তিনি কিনা বলছেন আমি বইয়ে দিয়ে আসবো, এটা আমার ভালো লাগছে না। এমনি পরমব্রহ্ম শ্রেষ্ঠ ব্যক্তি, ওনার অনেক লোক রয়েছে, উনি কেন নিজে দিবেন বলছেন, এটা ভালো লাগে না, আমি মাথায় বইয়ে দিয়ে আসবো। তো কারোর দ্বারা উনি করতে পারতেন, ইঙ্গিত করলেই তো সব হয়ে যেতে পারে, উনি কেন নিজে যাবেন কেন। তো এটাই ভগবানের ভগবত্তা, ভগবান তার ভক্তকে ভালোবাসেন, তিনি নিজে যান তার কাছে, তিনি কাউকে পাঠান না, নিজে যান, আবার কখনো কখনো তার প্রতিনিধির দ্বারাও করেন। সেই জন্য এখানে অনন্য মানে ন অন্য, ভগবান ছাড়া সে অন্য কারো কাছে আত্মসমর্পণ করে না। তো ভগবান কে? না কৃষ্ণ। আরাধ্য ভগবান ব্রজেশ তনয়, আরাধ্য হচ্ছেন ভগবান, তিনি হচ্ছেন ব্রজের ঈশ্বর, যে নন্দ মহারাজের পুত্র শ্রীকৃষ্ণ। এতচাংশ কলাপুংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ব্যাসদেব শ্রীমদ ভাগবতে সমস্ত অবতার গণের নাম বর্ণনা করতে গিয়ে শেষে বলছেন এতচাংশ কলাপুংশ, এই সব অবতার কলা এসব বর্ণনা করেছি, হ্যাঁ, কিন্তু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, স্বয়ং ভগবান হচ্ছেন কৃষ্ণ, এটি ব্যাখ্যা করছেন। সেজন্য এই শিল প্রভুপাদ তিনি এই ভগবান কৃষ্ণকে দান করেছেন, কৃষ্ণ নামকে দান করেছেন। সেজন্য অনন্য ভক্তি মানে কেবল কৃষ্ণ ভক্তি গ্রহণ করা। তো ভগবান নিজে বলছেন যারা অনন্য ভক্তি কেবল আমার ভক্তি গ্রহণ করে আমি তাদের মাথায় বহন করে দিয়ে আসি, তার যা নেই সেগুলি দিই, যা আছে সেটাকে রক্ষা করি। ভগবান বলছেন আমি তা রক্ষা করি দিয়ে, আর না নেই যেগুলি সেগুলি দিয়ে আসে। তো সে অর্জুন মিশ্র এই লাইনটা ভালো লাগেনি, লাল দাগ দিয়ে কেটে দিয়েছে, এই শ্লোকটাকে কেটে দিয়েছে, কেটে গীতা রেখে ভিক্ষা করতে গেছে। তার মধ্যে তার স্ত্রী বাড়িতে আছে, তো দুইটা বাচ্চা, ছোট ছোট বাচ্চা, মাথায় বড় বড় বুঝা, ছোট বাচ্চা কিন্তু বুঝা বড় বড় নিয়ে এসে অর্জুন মিশ্রের বাড়িতে দরজায় কড়া নাড়ছে, কড়া নাড়াবো না, হ্যাঁ, টকটক টকটক করছে। তখন অর্জুন মিশ্রের স্ত্রী দরজা খুলেছে, দেখছে দুটা বাচ্চা, একজন কালো একজন সাদা, আর মাথায় বড় বড় বুঝা। মা মা, অর্জুন মিশ্র আমাদের এই বুঝা দিয়ে আপনার কাছে পৌঁছে দিতে বলেছেন, তাড়াতাড়ি নিয়ে নিন, আমাদের খুব ভয় লাগছে। বলছে কিসের ভয়? অর্জুন মিশ্রের প্রতি। কেন? তোমাদের এত বড় বুঝা দিয়েছে, তোমাদের দেখে বুঝতে পারলো না এত বড় বড় বুঝা, কেন ভয়? তো আগে নামাও। তো ঘরে আমাদের নামিয়ে নিয়েছে, এই দেখো আমাদের পিঠ দেখো, দুজন পিঠ দেখাচ্ছে, এই যে আমাদেরকে প্রহার করেছে, তা আমাদের খুব ভয় লাগছে, তুমি নিয়ে নাও, আমাদের আমরা চলে যেতে চাই। রেখে দিয়ে সঙ্গে সঙ্গে অর্জুন মিশ্র স্ত্রী চিন্তা করছে যে আমার স্বামী ব্রাহ্মণ, গীতা পাঠ করে, ধর্ম আচরণ করে, এত সুন্দর দুইটা বাচ্চাকে বড় বড় বুঝা দিয়েছে, আবার প্রহার করেছে, রক্ত বেরিয়ে গেছে পিঠে দেখছে, কিরকম ধর্ম করছে। তো সেই সময় বলেছে রান্না করে এসব রাখতে, আর অর্জুন মিশ্র স্ত্রী রান্না করে সঙ্গে সঙ্গে খেতে বসে গেছে, ভোগ লাগিয়ে খেতে বসে গেছে। তো ইতিমধ্যে অর্জুন মিশ্র এসে গেছে, এসে দেখছে দরজা খুলে তার স্ত্রী খাচ্ছে, তখন দেখছে বিপরীত, আমার স্ত্রী এরকম কোনোদিন আমাকে ছাড়া আগে খায় না, কেন মহিলারা আগে খায় না, কোনোদিন স্বামীকে আগে বাদ দিয়ে খেয়ে নেয় না, তখন সেই বাড়িতে লক্ষ্মী ছাড়া হয়ে, যখন কোনো অনুমোদন না পায়, যখন স্বামী নেই তখন বয়স্ক লোক, স্বামী আগে বাচ্চা দেয়, বয়স্ক দেয়, তারপরে স্বামীকে দিয়ে তখন স্ত্রী গ্রহণ করে, এটা হচ্ছে বৈদিক নীতি পন্থা। আগে যদি স্ত্রী খেয়ে নেবে, আপনারা দেখবেন কোনো মহিলাদের কোনো উৎসবে আগে খেতে দিয়ে দিবেন, দেখবেন ওখানে অভাব হবে, সেজন্য আগে বাচ্চা বৃদ্ধ বয়স্ক পুরুষ লোক সব আগে বসবে, তাদেরকে আগে দেওয়া উচিত, হ্যাঁ, বা একসাথে দেওয়া যেতে পারে, কিন্তু আগে যদি মহিলাদেরকে পরিবেশন করবেন সেটা অভাব হয়ে যাবে, এটা হয়েছে অনেকবার আমরা দেখছি। সেজন্য মহিলারা সর্বদা চেষ্টা করবে সেবা করার প্রতি ভাব নেবে, যদি একসাথে বসে ঠিক আছে, কিন্তু বাড়িতে কখনো আগে খেয়ে নেবে। কিন্তু অর্জুন মিশ্র বলে অবাক, কি ব্যাপার, তুমি কি ধর্মকর্ম ভুলে গেলে, আগে খেয়ে ফেলছো, খাওয়া দাওয়া করতে আনলে কেন, ভিক্ষা না করে আসলে তো খাওয়া দাওয়া থাকে না, খাচ্ছে কোথা থেকে আসলো? বললো তুমি আজকাল ধর্ম ভুলে গেছো, তাই আমি তোমাকে শিক্ষা দেওয়ার জন্য এটা করছি। বলছি কি ধর্ম আমি ভুলে গেছি? না দেখো আসো এই যে ঘরে দেখো, তখন ঘর খুলে দেখছে একদম ঘর পরিপূর্ণ সব। বললো কি এইগুলো কোথা থেকে এলো? বলো কেন, তুমি না দুটা বাচ্চাকে মাথায় বোঝা দিয়ে পাঠিয়ে দিলে, কিন্তু আমি আশ্চর্য যাচ্ছি, এই দুটা পূজা ঘর পুড়ে গেছে, আর তুমি বলেছ তাদেরকে প্রহার করেছ, তুমি আর এগুলা তাদেরকে পাঠিয়েছো দিয়ে, তো কিছু তো আমি বুঝতে পারছি না, আমি কাউকে পাঠাইনি। তখন অর্জুন মিশ্রের সঙ্গে সঙ্গে মনে জ্ঞান এসেছে, তখন গীতা গিয়ে খুলে দেখছে ওই লাইনগুলি আবার দাগ তো করে দিয়েছিল, সেই দাগ গুলা নেই। তখন বুঝতে পেরেছে যে স্বয়ং কৃষ্ণ বলরাম হ্যাঁ তারা দুইজন এসেছিলেন বুঝা নিয়ে, যে আমি বহন করে যে দিয়ে আসি সেই অর্জুন মিশ্রকে প্রমাণ করানোর জন্য এটাকে দেখালেন। আর এই গীতা এবং তাদের মধ্যে যে কোনো পার্থক্য নেই, তাই গীতার এক প্রত্যেকটা অক্ষর ভগবান স্বয়ং। জয় ভগবদ গীতা কি, সেই জন্যই ভগবদ গীতার একটা শ্লোক অর্ধ শ্লোক যদি আমরা উচ্চারণ করি তাহলে আমরা পবিত্র হই। সেজন্য গীতার অনেক সুন্দর মাহাত্ম্য আছে, সেজন্য আমরা একটা শ্লোক উচ্চারণ করবো ভগবদ গীতা থেকে, সবাই বলবেন ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। ভগবদ গীতা তৃতীয় অধ্যায় চতুর্দশ শ্লোক, সবাই বলুন অন্না ভবতি ভবন্তি ভূতানি পর্যনা অন্ন সম্ভব যজ্ঞা ভবতি পর্যন যজ্ঞ কর্ম সমুদ্ভব অন্না ভবন্তি ভূতানি, জোরে জোরে বলুন অন্নাদ ভবন্তি ভূতানি পর্যন্নাদ অন্ন সম্ভব যজ্ঞাদ ভবতি পর্যন যজ্ঞ কর্ম সমুদ্ভব। তো এই শ্লোকের অনুবাদ আর তাৎপর্য ঈশ্বরের প্রতিষ্ঠাতা শ্রী প্রভুপাদ অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী তিনি বলেছেন, সবাই অনুবাদ করবো আমরা এই শ্লোকের অনুবাদ। সবাই বলুন অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করেন, বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয়, যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয়, এবং শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয়। তা আপনারা বলুন এই শ্লোকটা বুঝতে পেরেছেন কিনা, অনুবাদ কয়জন বুঝতে পেরেছেন হাত তুলুন, তারা যারা বুঝতে পারে না আবার শুনুন, আবার শুনুন। অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করেন, তাহলে আমরা জীবন ধারণ কি করে করি, অন্ন খেয়ে। আমি একবার অনেকে জিজ্ঞাসা করছিলাম একটা প্রোগ্রামে, অন্ন খেয়ে জীবন ধারণ করেন প্রাণীগণ, যে বলেছি বলছে না হাত তুলে গেছে, আমরা মাংস খাই, জুড়ে চিৎকার করে বলছে আমরা মাংস খাই আমরা অন্ন খাই না। তো আমি জিজ্ঞাসা করলাম আপনি মুসলিম হলে গরু খান, হিন্দু হলে ছাগল খান, ভেড়া খান, তো গরু ছাগল কি খায়? তখন চুপ হয়ে গেছে, মাথায় হাত দিচ্ছে, গরু ছাগল তো শাক সবজি খায়, তাহলে যে শাক সবজি গরু ছাগল খায় তার মানে অন্নের উপরে সবাইকে নির্ভরশীল হতে হবে। তো এখন মানুষ বুঝে না যে এই গরু ছাগল যদি খাবেন তাদের জীবন ধারণ করতেও অন্ন লাগবে, শাক সবজি লাগবে, কিন্তু শাক সবজি কি করে উৎপন্ন হবে, কোন বৈজ্ঞানিক কোন রাজনৈতিক নেতা কোন পিতামাতা কোন শিক্ষক যে অন্ন উৎপন্ন করতে পারেন, শাক সবজি উৎপন্ন করতে পারে, আছে কেউ বুকে হাত দিয়ে বলতে পারে? কেউ নেই। তো এইটা মানুষের জ্ঞান নেই, এসব শিক্ষা নেই জগতে। আমরা যখন ছোট ছিলাম আমাদের বাবা মারা করতো, আমরা স্কুলে গীতা ভাগবত পড়তাম, ছোটবেলায় গীতা ভাগবতের জ্ঞান স্কুল থেকে পেতাম। আমাদের ঘুমাতে যেতাম মহাভারত কথা রামায়ণের কথা বলতো বাবা মা, এখন বাবা মারা কি বলে, ওই সিনেমা আর্টিস্ট ক্রিকেট প্লেয়ারের গল্প এগুলি বলে, গীতা ভাগবত কথা বলে। সিনেমা আর্টিস্ট ক্রিকেট প্লেয়াররা বৃষ্টি দিতে পারবে না, পারবে? অন্য শাকসবজি উৎপন্ন করতে পারবে? তাহলে আমরা এই জীবন ধারণ করতে শাকসবজি লাগবে, সেটা আমাদের বিচার করা উচিত। আমরা অনেক স্কুল কলেজ ডিগ্রি নিচ্ছি, কিন্তু এটা কি করে উৎপন্ন হচ্ছে? অনেক বৈজ্ঞানিক উন্নয়ন হয়েছে, কি করে উৎপন্ন হচ্ছে সেই শিক্ষা দেওয়া হচ্ছে না। বৈজ্ঞানিক অনেক উন্নয়ন মোবাইল টোবাইল দেখিয়ে দিচ্ছে কত উন্নত, কিন্তু এই মোবাইলটা ল্যাপটপ বা টিভি গাড়ি টাড়ি কিভাবে উৎপন্ন হবে সেটাও জানে না। ওটার জন্য জল লাগবে, হ্যাঁ কি না? এটা মোবাইল তৈরি করতে গেলে ল্যাপটপ তৈরি করতে জল লাগবে না? জল লাগবে, ওটাতেও জল লাগবে। জল ছাড়া কিছু হবে না। আমরা অত চাকচিক, এই বাড়িটা করতেও জল লাগবে, এই লাইটটা করতেও জল লাগবে, এই ফ্যানটা করতেও জল লাগবে, জল সবকিছুতে লাগবে। সেই জন্য কৃষ্ণ এই সমস্ত গীতার মধ্যে জ্ঞান দিয়েছেন প্রত্যেকটা কথা। এটা আইন গ্রন্থ, আমরা যখন এই আইনটা পালন করব সমাজ তখন শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, সকলের মধ্যে সুখ শান্তি আনন্দের সমৃদ্ধি হবে। বর্তমান সমাজে আমাদের সুখ শান্তি আনন্দের সমৃদ্ধি নেই, বরঞ্চ দুঃখ দুঃখ আর প্রচন্ড হতাশা উৎকণ্ঠা উদ্বেগ বাড়ছে। এখানে কৃষ্ণ বলছেন যে অন্নাদ ভবন্তি ভূতানি, যে অন্ন খেয়ে জীবন ধারণ করে। আর এখানে বলছেন পর্যনাদ অন্ন সম্ভব, তো এই অন্ন কি করে সম্ভব হবে, কি করে তৈরি হবে? পর্যনাদ, পর্যনাদ মানে বৃষ্টি, বৃষ্টি হলে এই শাকসবজি উৎপন্ন হবে, বৃষ্টি না হলে শাকসবজি উৎপন্ন হবে? তাহলে বৃষ্টি কি করে হবে, এটাও প্রশ্ন। তাই তারপরে বলছেন যজ্ঞাত ভবতি পর্যন, যজ্ঞ কর্ম সমুদ্ভব, যজ্ঞ করলে বৃষ্টি হবে, যজ্ঞ না করলে বৃষ্টি হবে। এখন যজ্ঞ কি? যজ্ঞ বই বিষ্ণু, যজ্ঞ মানে বিষ্ণু। তো ভগবান যজ্ঞ পুরুষ, তাই ভগবানের আরাধনার মাধ্যমে বৃষ্টি হবে। এই জন্য কৃষ্ণ বলছেন মত ভয়া ইন্দ্র বর্ষতি, শ্রীমদ ভাগবতে তৃতীয় স্কন্ধে কপিল দেব মত ভয়া ইন্দ্র বর্ষতি, ইন্দ্র হচ্ছে বৃষ্টির দেবতা, আমার ভয়ে ইন্দ্র বৃষ্টি দেয়। মত ভয়াত বায়ু বহতি, মত ভয়াত অগ্নি দহতি, ভগবানের ভয়ে এরা সবাই দিচ্ছে, ভগবান থেকে নিয়ে দিচ্ছে, পাঠিয়ে দিচ্ছেন তাদের দ্বারা। তো যেন বৃষ্টি হতে গেলে যজ্ঞ দরকার। তো যেন কলিযুগে প্রভুপাদ খুব সুন্দর তাৎপর্য বর্ণনা করেছেন। একবার দক্ষিণ ভারতে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদে এক বছর বৃষ্টি হয়নি, তো ওখানে রাজনৈতিক নেতারা ভোট নিয়েছিল, বলল আমরা কারো গরিব আনি রাখবো না, কিন্তু এখন ধনী লোকেরাও কষ্ট পাচ্ছে, রাজনৈতিক নেতারাও কষ্ট পাচ্ছে, গরিব লোকেরাও কষ্ট পাচ্ছে, সমাজের সবাই। কেন? বৃষ্টি হচ্ছে না, জল নেই, যাদের কিছু টাকা আছে জল কিনছে, আবার সে জলও পাওয়া মুশকিল। তো বৃষ্টি না হলে জল করতে আসবে? এক বছর বৃষ্টি নেই, খাদ্যশস্য উৎপন্ন হয়েছিল, ধনী লোকে তারা মজুর রেখেছিল, তো রাজনৈতিক নেতারা তাদের কাছে কি সব খাবার গুলি নিচ্ছে, বলে না বিতরণ করতে হবে, তো বিতরণ করতে গেলে শেষ। তো রাজনৈতিক নেতা ধনী লোক সবাই এখন দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে, কি হবে, কোথা থেকে আসবে, বৃষ্টি হচ্ছে না। তখন একজন ব্রাহ্মণ, দক্ষিণ ভারত তো পণ্ডিত সব আছে, তো গীতা থেকে এই শ্লোকটা বের করেছে, বলছে আমি এই বৃষ্টি হওয়ার উপায় পেয়েছি গীতা থেকে, ভগবান যিনি সৃষ্টিকর্তা উনি বলেছেন কি, সেটি না যজ্ঞ করলে বৃষ্টি হবে, যাও ঘি আনো কাঠ আনো, বড় বড় ব্রাহ্মণদের আমন্ত্রণ করো, আমরা যজ্ঞ করো, তো কুইন্টাল কুইন্টাল ঘি এসছে, কাঠ এসছে, সোহা সোহা করে যজ্ঞ হচ্ছে, এক মাস ধরে যজ্ঞ হচ্ছে, এক ফোঁটা বৃষ্টি আর আসছে। তখন সাধারণ লোকেদের ধারণা হলো গীতা ভুল, গীতা ভুল, ভগবান যে গীতা বলেছেন সব ভুল, সে ব্রাহ্মণরাও যে যজ্ঞ করে করে থেকে গেছে, বৃষ্টি হচ্ছে না, বলে গীতা ভুল, ব্রাহ্মণরাও বলতে শুরু করছে গীতা ভুল। তখন শিল প্রভুপা তিনি পাশ্চাত্য দেশে প্রচার করে হায়দ্রাবাদে গিয়েছিলেন, অনেক শিষ্যবর্গ নিয়ে হরিনাম সংকীর্তন প্রচারের জন্য। হঠাৎ করে অনেক লোক তারা জানত যে স্বামীজি ইস্কনের প্রতিষ্ঠা, তার সারা বিশ্ব প্রচার করেছেন, তার কাছে গিয়েছে সব বড় বড় লোকেরা, প্রভুপা স্বামীজি দয়া করে আমাদেরকে বাঁচান, কেন না এক বছর বৃষ্টি নেই, আমরা অনেক টাকা খরচ করলাম, কুইন্টাল কুইন্টাল ঘি পুড়ালাম, যে গীতায় যে বলা হয়েছে যজ্ঞ করলে বৃষ্টি হবে, গীতা ভুল, গীতা পড়া লাভ নেই কিছু, হ্যাঁ কেন যজ্ঞ করলে বৃষ্টি হবে, আমরা যজ্ঞ করলাম বৃষ্টি হলো না। তো প্রভুপা সবার সামনে বললেন যে কলিতে সমস্ত পাত্রতে বস্তুতে সময়ে হ্যাঁ সব জায়গায় ছিদ্র আছে, সর্বং ছিদ্রম দেশ কাল অর্হ বস্তুত। প্রভুপাদ অষ্টম স্কন্ধে শুক্রাচার্য ও স্মার্ত ব্রাহ্মণ, কিন্তু ভক্তির যে প্রভাব, ভগবানের নামের যে কত প্রভাব, তিনি নিজে উপলব্ধি করে তিনি বললেন যে কলিযুগে দেশ কাল পাত্র বস্তু অরহ ছিদ্রম সর্বম ছিদ্রম, সব জায়গায় ছিদ্র আছে, ঘি চর্বি আছে, দেখেছেন ঘি খাওয়া উচিত না, এখন যে ঘি বাজারে বিক্রি হয় সেখানে শোয়ারের চর্বি আছে, গরু চর্বি দেখবেন রেখেছেন, সেই পচা গন্ধ দুর্গন্ধ আমাদের বমি এসে যায়, এগুলো টাচ করা উচিত না, ঘি মানে পবিত্র, ভগবান গ্রহণ করেন ঘি দিতে হয়, নাহলে ভূত খেয়ে ফেলে, অন্যতে ঘি না দিলে, ঘি আর তুলসী না দিলে ভূত খেয়ে ফেলবে, আর সেটা আর খেলে কিছু কাজ হবে, এই জন্য ঘি এক ছিটা দুগ্ধ জাতীয় জিনিসে টাচ করাতে হয় অন্ন ভোগ লাগানোর সময়, তুলসী পাতা আর ঘি অন্নতে বিশেষ করে ঘি দিতেই হয়, বা দুধ ছিটা অন্তত হলেও এক ফোঁটা দেওয়া উচিত। তো দেখবেন ঘিয়ের ছিদ্র, আর যে ব্যক্তি ব্রাহ্মণ, ব্রাহ্মণের মধ্যে ছিদ্র আছে, আর সময় বর্তমান কলিযুগ এতে সমুদ্রের মতো ছিদ্র আছে, তো দেশ কাল পাত্র বস্তু সর্বং ছিদ্র, কিন্তু এই কলিযুগের যজ্ঞ হচ্ছে আলাদা জিনিস। প্রভুপাদ তারপর যে মধ্যে জানিয়েছে যে কলিযুগের যজ্ঞ হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র নাম যজ্ঞ, যখন এই কলিযুগের নাম যজ্ঞ সার, কেন ওইখানে ভাগবতে বলা হয়েছে যে সর্বং মানে করুতি মানে তব নাম তোমার নাম সর্বং করুতি নিশ্চিদ্রম, সর্বকিছু নিশ্চিদ্র করে দিবে তোমার নাম সংকীর্তনের প্রভাবে। সেজন্য আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে ভগবানের নাম কেবল সবকিছুকে নিশ্চিদ্র করতে পারে, আমার মধ্যে যে ছিদ্র আছে, আপনার মধ্যে যে ছিদ্র আছে, সবগুলিকে নিশ্চিদ্র করবে। তো এই জন্য আমাদেরকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র প্রভুপাদ কি বললেন না, এই কলিযুগের যুগ ধর্ম হরিনাম, আমরা সবাই সাত দিন হরিনাম করব, উদন নৃত্য সংকীর্তন, সাত দিন পরে আপনারা বৃষ্টি পাবেন, প্রভুপাদ এত সাহস দিয়ে দিলেন, এবং কোন ব্যক্তি সাহস দিতে পারে না, প্রভুপাদ সাহস দিলেন, কেন প্রভুপাদ তিনি জানেন যে এই কলিযুগের যুগ ধর্ম ভগবানের নাম, আর নাম করলে অবশ্যই বৃষ্টি হবে, প্রভুপাদ জানেন, উনি শুদ্ধ ভক্ত, তাই সমস্ত রাজনৈতিক নেতা সমস্ত প্রজারা ধনী লোকেরা উচ্চৈঃস্বরে তারা সাত দিন হরে কৃষ্ণ 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 হরে হরে হরে। সাত দিনের দিনে এমন বৃষ্টি হলো আপনার অবাক হয়ে যাবেন। তখন ওইখানে একজন ধনী লোক তো প্রভুপাদের কাছে এসে, তার 1800 একর জমি ছিল হায়দ্রাবাদে, ফার্ম বড় বাগান টাগান জমি চাষ জমি ফলের বাগান, এসে প্রভুপাদকে সবাই সামনে ঘোষণা করলো যে আমার এই 1800 একর জমি আমি আর ছিল প্রভুপাদের হস্তে ইস্কনের নামে দান করলো, এখন সেই জমি আছে। জয় শ্রী প্রভুপাদ কে, প্রভুপাদ কে, হরি নাম সংকীর্তন কি, শুদ্ধ ভক্তের মুখে হরি নাম শ্রবণ কীর্তন আর তার আদেশ পালনের দ্বারা এখানে বৃষ্টি অটোমেটিক হয়েছে। তাহলে এখানে সেই কথা যেহেতু এখন প্রভুপাদ বলেন গীতা অভ্রান্ত, গীতায় কৃষ্ণ বলেছেন যজ্ঞ নাম জপ যজ্ঞস্মি, সমস্ত যজ্ঞের মধ্যে জপযজ্ঞ হচ্ছে শ্রেষ্ঠ, তাই কলিযুগের জপযজ্ঞ হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এটা অনেক ব্রাহ্মণেরা জানে না, তারা ঘি পুড়াচ্ছে, ঘি তো কৃত্যে যোদ্ধায়তে বিষ্ণু তেতরা যজত মুখে, যজ্ঞ ত্রেতার যুগে ছিল, এখন তখন ব্রাহ্মণরা দিয়াশিলাই নিয়ে আগুন জ্বালাতো না, মহাবিষ্ণুর অবতার বৈকুণ্ঠে সদাশিব আছেন, মহাবিষ্ণু রয়েছেন, যে মহাবিষ্ণুর নিঃশ্বাস প্রশ্বাসে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়, সেই মহাবিষ্ণু কলিযুগে অদ্বৈত আচার্য পঞ্চতত্ত্ব আছে ওই দিকে রয়েছেন, অদ্বৈত আচার্য দেখতে পাওয়া যাচ্ছে না, তো সেই অদ্বৈত আচার্য কলিযুগে মহাবিষ্ণু অদ্বৈত আচার্য রূপে এসেছেন, ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছেন বঙ্গ পশ্চিম মানে বাংলাদেশে, তো উনি শান্তিপুরে এসেছেন, তারপরে নবদ্বীপেও একটা বাড়ি ছিল, শান্তিপুরেও বাড়ি ছিল আর নবদ্বীপেও একটা বাড়ি ছিল, তো নবদ্বীপ ধনে তিনি থাকতেন, তো আমার একটা পিতৃশ্রাদ্ধ এসেছে, তো পিতৃশ্রাদ্ধতে কি হয় ব্রাহ্মণ ভোজন করাতে হয়, তো অদ্বৈত আচার্য কি করলেন না হরিদাস ঠাকুরকেও ডাকলেন, আসলে হরিদাস ঠাকুর এই অদ্বৈত আচার্য থেকেই সমস্ত কিছু লাভ করেছেন, হরিদাস ঠাকুর ওনার 5-6 বছর বয়সে উনি মুসলিম পরিবারে জন্ম হয়েছিলেন বাংলাদেশে বিউড়ন গ্রামে, কিন্তু উনি 5-6 বছর পর্যন্ত বাংলাদেশে ছিলেন কেবল দুধ পান করে গাভীর দুধ আর কিছু খেতেন না, তারপরে ঠিক বাচ্চারা যেমন এদিক সেদিক চলে যায় না, অদ্বৈত আচার্য ঠিক বাচ্চার মতো ওই বাংলাদেশ থেকে অনায়াসে এই শান্তিপুরে চলে এসেছেন, আর অদ্বৈত আচার্যের বাড়িতে অদ্বৈত আচার্য চিনতে পেরেছিলেন, কেন না উনি মহাবিষ্ণু অদ্বৈত আচার্য, তো অদ্বৈত আচার্য মহাবিষ্ণুর প্রকাশ হচ্ছে গর্ভদক্ষায় বিষ্ণু, সেই গর্ভদক্ষায় বিষ্ণুর নাভি পদ্ম থেকে ব্রহ্মা সৃষ্টি, তাই এই হরিদাস উনি পূর্বে লীলায় ছিলেন ব্রহ্মা, ভগবানের চরণে একটু অপরাধ করেছিলেন গোবৎস এবং গোপ বালকদেরকে চুরি করেছিলেন, সেই দুঃখ ছিল ভগবানের কাছে, তিনি বলেছিলেন যে গৌরাঙ্গ ধ্যান করে নবদ্বীপ ধামে এসে তখন মহাপ্রভু আবির্ভূত হননি, নবদ্বীপ ধামে যখন উনি শুনলেন নবদ্বীপ ধামে কৃষ্ণ কলিযুগে অবতরণ করবেন আর ব্রহ্মা নবদ্বীপ ধামে এসে নবদ্বীপ নিত্য, অনেক সময় আমরা বুঝতে পারি না, সেখানে ব্রহ্মা এসে গৌরাঙ্গের আরাধনা করেছিলেন গৌরাঙ্গ গৌরাঙ্গ, তখন গৌরাঙ্গ মহাপুর সপার্শ্বের আবির্ভূত হয়েছিলেন আজার লম্বিত বাহু, আর তখন সেখানে ব্রহ্মা খেদ করে বলেছিলেন সবকিছু যে আমি তোমার কৃষ্ণ লীলার দ্বাপর যুগে আমি এরকম তোমার চরণে অপরাধ করেছি, তোমার প্রিয় বন্ধু গোবৎসদের আমি চুরি করেছিলাম, তাতে আমার অভিমান ছিল অহংকার ছিল, তো আমাকে এই কলিযুগে এমন একটি জন্ম দাও যেন আমি সব থেকে নিচ কুলে যেন সবাই আমাকে ঘৃণা করে, গালাগালি করে, ঘৃণা করে, নিচু ফুলকে সবাই ঘৃণা করে। তো এরকম আমাকে জন্ম দাও। তো মহাপ্রভু সবকিছু তার অন্তরের কথা খুলে ব্রহ্মাকেও বলেছিলেন যে ঠিক আছে, তুমি যবন করলে জন্ম লাভ করবে, তোমার নাম হবে হরিদাস, আর তোমার দ্বারা আমি নাম প্রচার করব। এই হরিদাস ঠাকুর ব্রহ্মা, তিনি 5 বছর বয়সে শান্তিপুরে অদ্বৈতাচার্য বাড়িতে এসেছিলেন, বুঝতে পারছেন? তাই তিনি চিন্তা করেছিলেন। আর এই পিতৃশ্রাদ্ধে হরিদাস ঠাকুর তখন ওনার কাছে পড়াশোনাও করেছেন, সমস্ত শাস্ত্রের শিক্ষাও করেছেন। এবং হরিদাস ঠাকুর শ্রেষ্ঠ ব্যক্তি, অদ্বৈতাচার্য জানেন। তো পিতৃশ্রাদ্ধে হরিদাস ঠাকুরকে তিনি আমন্ত্রণ করে বলছেন যে প্রথম পিতৃশ্রাদ্ধের যে পাত্র, ভূজ্য পাত্র হরিদাস ঠাকুরকে দিয়েছেন, আর শান্তিপুরের ব্রাহ্মণরা রেগে গেছে, সব রেগে গেছে। তখন বলছে, অদ্বৈত তুমি, আমরা জানতাম একজন ভদ্র ব্যক্তি, তুমি এরকম আচরণ আমাদের সাথে করছো, ব্রাহ্মণদের অবমাননা করছো। তখন অদ্বৈত আচার্য বলেন, কেন না, এই হরিদাস যবন করে জন্ম হয়েছে, তুমি কি না ভূজ্য পাত্র প্রথম তাকে দিয়েছ, এটা মারাট হয়ে গেছে, খাবার সব আমার খাবো না তোমার বাড়িতে। তো রেগে ব্রাহ্মণ সমাজ অদ্বৈতাচার্য বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। এখন অদ্বৈতাচার্য গিয়ে হাত জোর করে ক্ষমা চাইলেন, ঠিক আছে আমার ভুল হয়েছে, আপনারা আসুন, আবার রন্ধন করুন। তো অদ্বৈতাচার্য সমস্ত চাল ডাল করি তরকারি সব দিলেন। ব্রাহ্মণরা আরো রেগে গেল, কি রেগে গেল, তুমি আবার পরিহাস করছো আমাদের সাথে, বুঝলি কেন? কেন আমি পরিহাস করছি, রান্না করতে গেলে আগুন লাগে, তুমি আগুন দিয়েছ কোথায়? তখন অদ্বৈতাচার্য হেসে বললেন, ও আমি তো জানতাম ব্রাহ্মণ আপনারা বলছেন, দাবি করছেন আমরা ব্রাহ্মণ, তা আমি তো জানি ব্রাহ্মণের মুখে আগুন থাকে, তা আপনারা আবার আগুন চাইছেন, ঠিক আছে আসুন, আগুন যখন চাইছেন আমার সঙ্গে আসুন। তখন হরিদাস ঠাকুর যেখানে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছিলেন বসে, আর এই অদ্বৈতাচার্য সমস্ত ব্রাহ্মণদেরকে ওখানে নিয়ে গেলেন। নিয়ে অদ্বৈতাচার্য বলছেন হরিদাসের কাছে হাত জোড় করে, যে আমি একটা ভিক্ষা করতে এসেছি তোমার কাছে। কি ভিক্ষা? না অগ্নি ভিক্ষা। ও অগ্নি ভিক্ষা কিভাবে নেবেন? তখন অদ্বৈতাচার্য একটা শুলা কাঠ ধরলেন সামনে, হরিদাস ঠাকুর সামনে শুলা কাঠটা জ্বলে গেছে। তখন ব্রাহ্মণেরা সঙ্গে সঙ্গে গিয়ে দৌড়ে অদ্বৈতাচার্য হরিদাস ঠাকুরের পায়ে পড়ে ক্ষমা চাইছে, আমাদের ক্ষমা করুন, আমাদের শিক্ষা হয়ে গেছে যে আমরা হরিদাসকে যবন মুসলিম পরিবারে জন্ম হয়েছে, নিচু তাকে মার হয়ে গেছে আমরা বলেছিলাম, আমাদের অপরাধ হয়ে গেছে, না না যা প্রসাদ সব সেগুলো আমরা খাবো। আমার মনে আছে আমাদের গ্রামে প্যান্ডেল প্রোগ্রাম করানো হয়েছিল, আমাদের গ্রামটা খুব ব্রাহ্মণ সমাজ, প্রচুর অনেক বড় বড় ব্রাহ্মণ। তো এখানে যখন প্রোগ্রাম হবে, রান্না হয়েছে 10,000 ভক্তের জন্য প্রসাদ, তো আমাদের সব গ্রামের ব্রাহ্মণরা বলছে আমরা খাবো না, তোমাদের সে রান্না করছো কোন জাতিটা ঠিক নেই, রান্না হলে খাবে না এরকম বলছে। তো আমি জিজ্ঞাসা করলাম, আপনাদের মধ্যে কে ব্রাহ্মণ আছে এখানে এসে বলুন, আপনাদের কে ব্রাহ্মণ আছে, আপনাদের দাবি করছেন আমরা খাবো না, কে ব্রাহ্মণ আছে বলুন। আপনারা যখন কলকাতা যান হোটেলে খান, ওখানে কোন ব্রাহ্মণ রান্না করে? আপনারা যখন বাইরে যান মিষ্টি দোকানে খান, কোন ব্রাহ্মণের হাতে খান? আপনার লুঙ্গি পরেন, গলায় মালা নেই, তিলক নেই, আপনার কি কোন ধরনের ব্রাহ্মণ? সবাই চুপ হয়ে গেছে, সব ব্রাহ্মণদের মাথা ঘুরে এসেছিল। না না তুমি যা বলবে আমরা সেটা শুনবো, আমি যেহেতু গ্রামের ছেলে, তারা শ্রদ্ধা করেছে প্রথম, ও আমাদের গ্রামের ছেলে সাধু হয়ে গেছে, মায়া হয়ে থাকে। তখন না না আমরা বুঝেছি যে সত্যি কথা, আমরা কেউ ব্রাহ্মণ নয়, স্বীকার করছে সবাই। তো এইরকমে এইসব ব্রাহ্মণরা গিয়ে হরিদাস ঠাকুরের পা ধরে ক্ষমা চাইত, অদ্বৈতাচার্যের পা ধরে ক্ষমা চাইত। সেই জন্য প্রভুপাদ তিনি এই হরিনাম করে, আসলে ভক্ত ইতিমধ্যেই ব্রাহ্মণ, কারণ ব্রাহ্মণ না হলে কেউ ভক্ত হতে পারবে না। তার মানে জন্ম ফুলে ব্রাহ্মণ না, ব্রাহ্মণ গুণাবলীতে আসতে হবে। যদি পৈতা ঘর না হয় তাকে পূজা করতে দেওয়া হয়, তাহলে আমি ওইখানে আমাদের গ্রামে একজন বলছে, হ্যাঁ আমরা ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছি, আমরা ব্রাহ্মণ, আমার যেমন নাগের নাগ সাপ, তার বাচ্চা যেমন নাগ সাপ, ঠিক তেমনি আমার ছিল ব্রাহ্মণ, আমরা ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, দেখুন হ্যাঁ ব্রাহ্মণ কুলে জন্মলে ব্রাহ্মণ, কিন্তু আপনাদের পৈতা ঘর না দিয়ে করছেন কেন? পৈতা ঘর না দিয়ে পূজা করাতে পাঠান, তা কি করে হবে? তাহলে নাগের বাচ্চা নাগ যদি হয় তাহলে আপনার সেরকম ব্রাহ্মণের ছেলে বা ব্রাহ্মণ, তাহলে পৈতা ঘর করা কি দরকার? তখন চুপ হয়ে গেছে, হ্যাঁ তাও ঠিক। এরকমই এখানে প্রভুপাদ যে ভক্ত, আমার প্রভুপাদ সারা বিশ্বে প্রচার করেছেন, মুসলিমদের খ্রিস্টানদের উপবীত দিয়েছেন, তাদের বাড়িতে যদি যাবেন, কালকাটা থেকে একজন ব্রাহ্মণ গিয়েছিলেন মুখার্জি, বিগ্রহ নিয়ে যেতেন, তো একজন ঈশ্বরের ভক্ত মারোয়াড়ি, উনি ঈশ্বরের যত বিদেশে সব বিগ্রহ আছে উনি কালকাটা জয়পুর থেকে বানিয়ে পাঠাতেন, দান করতেন ঈশ্বরকে। কেন দান করতেন? না শিল প্রভুপাদ যখন প্রচার করবেন, ওর বাড়িতে ভিক্ষা করতে গিয়েছিলেন, প্রভুপাদকে বের করে দিয়েছিল, প্রভুপাদকে ভিক্ষা দেয়নি, ওর নাম ছিল তুলশ্যাম, হ্যাঁ তো প্রভুপাদকে দেয়নি, কিন্তু যখন এই ব্যক্তি দেখলো সারা বিশ্বের লোক কৃষ্ণ ভক্ত হয়েছে, তখন ওর লজ্জা হয়েছিল, এই প্রভুপাদের দ্বারা হয়েছে, তখন প্রভুপাদ অপ্রকট হয়ে গেছে, পরে তখন ওনার অনুশোচনা হয়েছে যে এই প্রভুপাদ আমার বাড়িতে ভিক্ষা করতে এসেছিলেন, আমি তাকে বার করে দিয়েছিলাম, দেইনি, আর তার দ্বারা সারা বিশ্বের লোক ভক্ত হয়েছে, অতএব আমি তার শিষ্যদেরকে দান করব। তিজন্য সারা বিশ্বে যত বিগ্রহ আছে আগে হয়েছে, প্রথম প্রথম ওই ব্যক্তি দান করত প্রভুপাদের পরে। এখন দেশখানে কত 700-800 মন্দির আছে, সব জায়গায় পাঠাচ্ছে, এখন অপ্রকট হয়ে গেছে, পরে দীক্ষা নিয়েছে ঈশ্বর থেকে সে মারোয়াড়ি, তারপরে তার সেক্রেটারিকে পাঠিয়েছিল ব্রাহ্মণ, রাশিয়ায় পাঠিয়েছে, যখন রাশিয়া প্রচার হলো 89-এ মুক্ত হয়ে গেল, তখন রাশিয়ার প্রচারে ভালো পড়ছে, আর সেখানে বিগ্রহের জন্য ও গেছে, তার সেক্রেটারি উনি ব্রাহ্মণ, গিয়ে একটা বাড়িতে গিয়েছে, তো সেখানে গিয়ে দেখছে উনি এসে আমাদের একটা নামটা মেলায় বলছিলেন যে আমি রাশিয়ায় গেলাম, গিয়ে একটা বাড়িতে গেলাম গৃহস্থ বাড়িতে, হ্যাঁ তো সেই বাড়িতে গিয়ে তার বা একটা বাচ্চা মেয়ে আছে, বাবা মা চাকরিতে গেছে, তো সন্ধ্যা হয়ে গেছে, ওই বাচ্চা মেয়েটা আমাকে দেখে সমাদর করলো, বসতে দিল, হরে কৃষ্ণ বললো, তারপরে নিজে আরতি করলো, মা বাবা নেই বলে, মা বাবা আসবে দেরিতে, তখন বলছে আমি দেখি বাবা যে প্রভুপাদ কি করেছেন, আর আমাকে জিজ্ঞাসা করছে আপনি আরতি করতে জানেন, আপনি আরতি করুন, আপনি ভারত থেকে এসেছেন, আমি ব্রাহ্মণ, আমি আরতি করতে জানি না বলে স্বীকার করলাম, তো আমার লজ্জা লাগলো, এরকম হচ্ছে যে আমি পরে এসে জপমালা নিয়েছি, জপ করতাম না, ওই বাচ্চা মেয়েটাকে দেখে রাশিয়া থেকে শিখে আসছে কালকাটার ব্রাহ্মণ লোক যে হরিনাম করা। দেখুন আমরা কত প্রভুপাদ এই জন্য বিদেশে গিয়ে প্রচার করলেন, প্রথমে ভারতবর্ষে প্রচার করেছিলেন, কেউ গ্রহণ করেনি, প্রভুপাদ যখন আমেরিকার লোককে ভক্ত বানালেন, বিদেশ থেকে যখন লোকেরা এসে হরে কৃষ্ণ করছে নাচছে, তখন ভারতীয়দের জ্ঞান হয়েছে ও আমরা কি করছি, লজ্জা হয়েছে। সেজন্য এই হরিনাম নিত্য বস্তু, ভগবানের নাম, আমরা যদি কীর্তন জপ অনুশীলন করব, এটা আমাদের চেতনাকে মার্জিত করবে, আমাদের দ্বন্দ্ব ভাব থেকে মুক্ত করবে, চেতনা মার্জিত, একটা আয়না আছে হৃদয়ে, ওই আয়নাটা পরিষ্কার হবে, তখন দেখতে পাবেন আমি হিন্দু মুসলিম খ্রিস্টান ভারতীয় আমেরিকান ব্রাহ্মণ ক্ষত্রিয় বা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কেউ নয়, আমরা এই শরীরের মধ্যে আত্মা, আত্মা হচ্ছে ভগবানের অংশ, তো সে অংশের কর্তব্য অংশী ভগবানের সেবা করা, এইটুকু আমাদেরকে ভালো করে বুঝা উচিত, যত সমস্যা দেহাত্ম বুদ্ধি থেকে, আমি হিন্দু মুসলিমদের উপরে যুদ্ধ, আমি খ্রিস্টান অন্যদের উপরে যুদ্ধ, আমি বিজেপি অন্যদের উপরে যুদ্ধ, যত রকম রাজনৈতিক দল পরিচয় দিয়েই আমরা যুদ্ধ করছি। কেন? দেহাত্ম বুদ্ধি, ঠিক কুকুরের মতো। কুকুর দেখবেন এক পাড়া থেকে আরেকটা কুকুর আসলে ঘাঙা করে তাকে তাড়াবে। বর্তমান সমাজ সারা বিশ্বে কুকুরের সমাজ হয়ে গেছে, প্রভুবাদেরও বলছেন বর্তমান সমাজ কুকুরের সমাজ, পরস্পরের মধ্যে ঝগড়া। কেন না? আত্মজ্ঞান নেই বলে, চেতনার উদ্বোধন নেই। স্কুল কলেজ হতে পারে ডিগ্রি, কিন্তু সেই জ্ঞান নেই। তো সেজন্য গীতার শ্লোকে আমরা দেখছি কত সুন্দর কথা। তো সেজন্য আমরা দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হলে আপনার খেতে আছে না নেই তখন এই ভাবনা আসবে না। সাকন্য হলেও আপনি সন্তুষ্ট থাকবেন, কেবল সাকন্য থাকলেও আপনি সন্তুষ্ট থাকবেন, বেশি কিছু পাওয়ার জন্য তখন আর ইচ্ছা হবে না। ভগবত ভক্তিটা এরকম। তো ভাগবত একটা শ্লোক আছে এখানে দ্বিতীয় স্কন্ধে, দ্বিতীয় স্কন্ধে অষ্টম অধ্যায়ে ছয় নম্বর শ্লোক বলা হয়েছে, ধৌতাত্মা পুরুষ কৃষ্ণ পাদ মুলগ্ন মুচ্ছন্তি মুক্ত সর্ব পরিক্লেশ পান্থ সশরণ নিযথা। এখানে একটা উদাহরণ দিয়েছেন, পান্থ মানে পথিক, যখন সে বাইরে যায় কত পরিশ্রম করে। আপনার যখন ব্যবসার জন্য কিছু ক্রয় করতে যান কলকাতা টলকাতায়, বাজার করতে যান, কত পরিশ্রম হয়। যখন বাড়িতে ফিরে আসেন সেই সময় তো ক্লেশটা অটোমেটিক্যালি নিবৃত্তি হয়ে যায়, হ্যাঁ কি না? বাসে ট্রেনে গাড়িতে জাম এই সেই কত কিছু কষ্ট, পথিক অত কষ্ট পায় কিছু করতে গিয়ে। কিন্তু যে বাড়িতে ফিরে আসে তখন বাড়িতে একটু বসে পড়ে, তখন যত পরিশ্রম ছিল সব কোথায় কিছু দূর হয়ে যায়, হ্যাঁ কি না? ঠিক তেমনি আমাদের সমস্ত পরিশ্রম দুঃখ চলে যাবে যখন আমরা নিজস্ব স্মরণ কোথায় কৃষ্ণ পাদ পদ্ম। এই কলিযুগের যুগ ধর্ম কৃষ্ণ নাম, কৃষ্ণ থেকে অভিন্ন। তো নামের স্মরণ করবো, নামাশ্রয় যখন আমরা করবো তখন আমাদের চেতনা মার্জিত হবে। এভাবে আমরা ভগবত ভক্তির মাধ্যমে আমাদের নিত্য আলোয় যে ভগবত ধাম সেখানে ফিরে যাব। আর এই জড় জগতের বারবার চক্র জন্ম মৃত্যু জরা ব্যাধি, কবু রাজা কবু প্রজা, কবু সুখী কবু দুঃখী, এই দ্বন্দ্বের মধ্যে দুঃখের মধ্যে আর আসতে হবে, পড়তে হবে, তখন একদম শান্ত হয়ে যাবে। এর উদাহরণ একটা রয়েছে এই গীতার ১৮ অধ্যায়ে মহিমা মাহাত্ম্য পদ্ম পুরাণে বলা হয়েছে। আমি একটু বললাম এটা কিরকম একটা প্রমাণ আছে, সুন্দর ভগবত গীতার ১৮ অধ্যায়ে পদ্ম পুরাণে তার মাহাত্ম্যতে বলা হয়েছে, ইন্দ্র ইন্দ্র একবার বসে দেবতাদের নিয়ে তিনি গান শুনছেন অফিসারদের সাথে, সুমরস পান করছেন। হঠাৎ করে ইন্দ্র দেখছেন যে একজন খুব দিব্য পুরুষ, জ্যোতির্ময় পুরুষ, আর তাকে অনেক লোক স্বাগত জানিয়ে চামর ব্যঞ্জন পাখা ব্যঞ্জন করতে করতে, শঙ্খ বাজাতে বাজাতে, মৃদঙ্গ কর্তাল বাজাতে বাজাতে স্বর্গরাজ্যে ঢুকে পড়েছে। তো ইন্দ্র হঠাৎ করে দেখেছে, নাচ হচ্ছিল, অফিসের নাচ ছিল, কিন্তু হঠাৎ করে ওই ব্যক্তিকে যেই দর্শন করেছে ওর মাথায় স্বর্ণ মুকুটটা সিংহাসন থেকে ওর শরীর থেকে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে অন্যান্য দেবগণ তারা কি করলেন না, ওই যে দিব্য পুরুষকে হাত ধরে নিয়ে এলেন, ইন্দ্র তখন নিচে নেমে গেলেন। যখন ইন্দ্রের মুকুটটা নিচে পড়ে যাবে মানে ইন্দ্রের পদ সমাপ্ত হয়ে যেত। ইন্দ্র একটা পদ, ব্রহ্মা একটা পদ, দুর্গা কালী এগুলো একটা পদ, যেমন প্রধানমন্ত্রী পদ, মুখ্যমন্ত্রী পদ, রাষ্ট্রপতি পদ, এগুলি শেষ হয়ে যায়। তো এরকমই এই দেব পদ, তাহলে ইন্দ্রের পদটা সেদিন শেষ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ইন্দ্র খুব মন বিষণ্ণ হয়ে গেছে, এত বড় রত্ন সিংহাসনে ছিল, কত অবসরই ছিল, ভোগ্য বস্তু স্বর্গে অনেক প্রচুর। তো ওই ব্যক্তিকে নিয়ে গিয়ে অন্য দেবতারা কি করলেন না, সিংহাসনে বসিয়ে মুকুট নিয়ে তাকে পরিয়ে অভিষেক করালেন। ওই দিন থেকে উনি রাজা হয়ে গেলেন ইন্দ্র পদে। তখন ইন্দ্র খুব মন দুঃখে ক্ষীর সমুদ্রের কাছে গেলেন, বিষ্ণুর কাছে। তো বিষ্ণু প্রার্থনা করলেন, তো বিষ্ণুকে বলছেন প্রভু আমার প্রতি এ কি অবিচার হলো? বলে কেন না, ওই যে ব্যক্তিটা আমার পথ গ্রহণ করে নিল উনি কোন পুণ্য কর্ম করেননি, কোন দান টান কিছুই করেননি, স্কুল কলেজ বানাননি, কোন নদী তীর্থ জলে স্নান করেননি, কোন তীর্থ পরিভ্রমণ করেননি, তো তার কোন পুণ্য নেই, উনি কি করে আমার সিংহাসন দখল করে নিল? এটা আমার দুঃখ, আমাকে বলতেই হবে। তখন ভগবান বিষ্ণু বললেন যে দেখো ওই ব্যক্তি হচ্ছে আমার ভক্ত, যে আমার ভক্ত তার পুণ্য নদী স্নান এইসব কিছু করতে হয় না, সে অটোমেটিকলি তার সমস্ত শুভ কর্মগুলি সাধিত হয়ে যায় যে আমার সেবা করে। তোমার সিংহাসনের জন্য এই আমার ভক্ত লালায়িত নয়, যেহেতু তোমার সমাপ্ত হয়ে গেছে সময় তাই আমি কাউকে দেখতে পাই না, তাই আমার ভক্তকে ওখানে পাঠিয়েছি কয়েকদিনের জন্য, তোমার সিংহাসনের প্রতি ও আসক্ত না, ও কয়েকদিন পরে আবার চলে আসবে বৈকুণ্ঠে। তখন কি করে ও আমার ভক্ত জানো? ভগবান বলছেন ইন্দ্রকে, বলছেন ভগবত গীতা 18 অধ্যায় এই ভক্ত যে তোমার পদ দখল করেছে, এ আমার ভক্ত, আমার মুখনিষ্ঠিত বাণী 18 অধ্যায় ও প্রত্যেক দিন পাঠ করত এবং আয়ত্ত করেছে, আচরণ করত, যার কারণে সে আমার বৈকুণ্ঠে যাওয়ার অধিকারী, কিন্তু আমি কিছুদিনের জন্য এই পদটা তাকে পাঠিয়েছি ইন্দ্রপদে, সে আবার চলে আসবে। তখন ইন্দ্রের মনে ও কোন পুণ্যকর্ম টর্ম কিছু নেই, কেবল 18 অধ্যায় পড়েই ভগবানের প্রিয় ভক্ত হয়ে গেছে আর ইন্দ্রপদ দখল করে নিল, আমি 18 অধ্যায় পড়ব? ইন্দ্রের মনে এইরকম চিন্তা হইল। গদাবরীতে গেলেন ইন্দ্র, সেখানে একটা বিষ্ণু মন্দির ছিল, সে বিষ্ণু মন্দিরের পাশে বসে দেখছেন এক ব্রাহ্মণ 18 অধ্যায় পাঠ করছেন, সবসময় পাঠ করছেন, আর ইন্দ্র গিয়ে এই 18 অধ্যায় শ্রবণ করতে লাগলেন, শ্রবণ করতে করতে ওনার আয়ত্ত হলো, উনিও অধ্যয়ন করতে লাগলেন, ওনার যখন আয়ত্ত হয়ে গেল ইন্দ্র তখন খুব আনন্দ আর আনন্দ আর আনন্দ, তার সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠে চলে গেছে ইন্দ্র, বৈকুণ্ঠে গিয়ে সেখানে আনন্দ লাভ করেছে, সব দর্শন করে না তখন খুব আনন্দ। ভগবান ওখানে বললেন ইন্দ্র তুমি এখন আবার যাও ইন্দ্র পদ নিয়ে নাও, যে প্রভু আমি আর ওখানে যেতে চাই না, যে কেন না তুচ্ছ থুতু ফেলার মতো ইন্দ্র পদ, তো এটাই এখানে সেটা বলা যায় নিজে ভগবানের স্মরণে কেউ যদি চলে যায় একবার ফিরে যায় তাহলে এই জড় জগতের যত সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ধন সম্পত্তি টাকা পয়সা ইন্দ্রিয় ভোগ থুতু ফেলার মতো তুচ্ছ। ষড় গোস্বামী ত্যক্তা তূর্ণ মাসেষ মণ্ডলপতি শ্রেণী, মণ্ডলপতি মানে রঘুনাথ দাস গোস্বামী নাম শুনেছেন, যে 500 বছর পূর্বে তাদের বাড়িতে ইনকাম ছিল 20 লক্ষ স্বর্ণ মুদ্রা, 12 লক্ষ স্বর্ণ মুদ্রা সরকারকে কর দিত 500 বছর পূর্বে, তাহলে কত ধনী কেউ আছে এখন? আমাদের ইস্কনে একজন ধনী আছে, ফোর আলফার্ড ফোর অম্বরীশ দাস ইস্কনের বিখ্যাত ভক্ত, অনেক ধনী লোক, কোটিপতি, ডলারের মালিক, কিন্তু অত ডলারও নেই, এখন হিসাব করলে 20 লক্ষ স্বর্ণ মুদ্রা 5000 বছর পূর্বে 500 বছর পূর্বে কত হবে এখন? হ্যাঁ সে এখন দেখতেই পাবে না স্বর্ণ মুদ্রা। হ্যাঁ তো এইসব ব্যক্তি সনাতন গোস্বামী প্রধানমন্ত্রী পদে ছিলেন, রূপ গোস্বামী কোষাধ্যক্ষ ছিলেন, আর নৌকা বুঝাই করে স্বর্ণ মুদ্রা নিয়ে গেছে, নৌকা বুঝাই করে, তাহলে কত বড় ধনী। এজন্য বলছে তক্তা তূর্ণম অশেষ মণ্ডলপতি শ্রেণী সদা তুচ্ছ, তুচ্ছ এই টাকা পয়সা গাড়ি বাড়ি পদ উপাধি সব তুচ্ছ। এই জন্য ভগবান কৃষ্ণ নিজে মহাপ্রভু রূপে এসে বলেন নদনম নদনম ন সুন্দরী কবিতাং বা জগদীশ কামে মম জন্মানি জন্মনিশ্বরে ভগতা ভক্তি রহিত কি কই, ভগবানের সেবা কি করে করতে হবে? ভগবান নিজে ভক্ত ভাব অঙ্গীকার করে এলেন আর শিখালেন এসে না, ধন ধন সুন্দরী স্ত্রী এই পদ ইত্যাদি যা কিছু ব্রাহ্মণ ক্ষত্রিয় রাজা প্রজা যা কিছু তুমি মনে করছো এগুলোই প্রার্থনা করো না, রাজপদ পাওয়ার জন্য এসব প্রার্থনা করো না। কি প্রার্থনা করবে? না কেবল ভগবানের নিত্য দাস 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 দাসম দাস গোপী ভক্ত পদ কমল দাস দাস দাসম দাস হওয়ার জন্য মহাপুরুষ শিখাচ্ছেন। জন্মনি জন্মনি আমাদের জন্ম আবার ভগবান আপনি দেন তোমার দাসের অনুদাস হওয়ার জন্য আমি চেষ্টা করি। যদি আপনি ইচ্ছা করেন আমাকে আবার জন্ম নিতে, কিন্তু আমি যেন তোমার দাস হওয়ার জন্য চেষ্টা করি, তোমার সেবা ওই দুটি সেবা কেবল প্রার্থনা করি আর কিছু না। ওই দুই সেবা তোমার ভক্তের মাধ্যমে স্বতন্ত্র ভাবে যেন না হয়, তুইটাই মহাপ্রভু শিক্ষাতে এসেছেন। কেন নাই ধন জন ধন জনয়ার কবিতা সুন্দরী বলিব না চাহি দেহ সুখ করি। আমরা ধন জন কি জন্য চাই? দেহ সুখের জন্য। দেহ সুখটা অনিত্য, এখন ইন্দ্রিয় গুলি অকেজ হয়ে যাবে, রোগ হয়ে আপনি আর সুখ পাবেন না, তখন হতাশা উৎকটা উঠবে। এই জন্য ভক্তিবৃন্দ ঠাকুর বলছেন মহাপ্রভুর এই কথাকে, ধন জন আর কবিতা সুন্দরী বলিব না চাহি দেহ সুখ করি, জন্মে জন্মে দাও হে গৌর হরি অহিতুকি ভক্তি চরণে তোমার। আমাকে জন্মে জন্মে তোমার অহিতুকি ভক্তি, অহিতুকি মানে কোনো হেতু থাকবে না, কোনো কামনা থাকবে না। কামনা থাকলে ভগবান আসবেন না। আপনারা মা অনেক সময় কি করেন, কাজ করেন, ছোট বাচ্চা বাচ্চা ক্রন্দন করছে, মা কাজ করছে, যখন ক্রন্দন করে মা কি করে, কোন একটা খেলনা এনে সামনে দিয়ে দেয়, ফুল টাঙিয়ে দেয়, তাই না? কাজ করবে বললে মা খেলনাটা দিয়ে বাচ্চা এই যে নাও খেলনা নাও, এবং সামনে আসে মাকে দেখে বাচ্চা কান্না বন্ধ হয়ে যায়, আর ফুলটা দিয়ে মা ফুলে দিয়ে কি করে আবার কাজে চলে যায়। বাচ্চা যখন খেলনাটা নাড়তে নাড়তে হঠাৎ করে মায়ের দিকে আর দেখছে নেই, আবার চিৎকার করছে চেঁচাচ্ছে, তোর মা আবার আসছে কি করে আর একটা কিছু দিচ্ছে, ওই যে মাকে দেখেই সঙ্গে সে আসা মাত্রে কান্না বন্ধ হয়ে যাচ্ছে, আবার একটা খেলনা দিচ্ছে, ওটা বাচ্চা নিচ্ছে, এই খেলো এটা করো বুঝাচ্ছে, বুঝিয়ে সঙ্গে সঙ্গে মা পালিয়ে যাচ্ছে কাজের জন্য। তখন খেলতে খেলতে আবার মাকে খুঁজছে, মা কান্না করছে, তখন আর মা নেই, আবার এসছে কার্টুন খুলে দিয়েছে টিভিতে, ওই যে দেখো কার্টুন, তখন বাচ্চাকে কার্টুন দেখাচ্ছে, মা এসে গেল কান্না বন্ধ, কার্টুন দেখতে দেখতে মা নেই, মা চলে গেছে, তো আবার কান্না করছে। আর এখন যে কান্না করছে যা দিলেও বন্ধ হচ্ছে না, করে একদম অজ্ঞান হয়ে যাবে, তখন মা কি করছে কোলে নিয়ে একদম বুকে জড়িয়ে ধরে একদম চুম্বন করছে তা, তখন বাচ্চা মুখ দেখে একদম আনন্দ একদম। তো মানে এই বলার উদ্দেশ্য মহাপ্রভু আমাদের বলেছেন যে ন ধনম ন জনম ন সুন্দরী কবিতা, এই কোন কিছুতে যদি আপনি আসক্ত হয়ে যাবেন, যদি বাচ্চাটা ওই খেলনাতে খেলতে থাকতো মাকে পেত না, পেত টিভির কার্টুনে যদি আসক্ত থাকতো মাকে পেত না, তাই ভগবানের মায়া এই মহামায়া দুর্গা আমরা এই যে দুর্গের মধ্যে বসে আছি এখানে ভগবান কি করছেন, ঠিক মায়ের মতো এসে কিছু দিচ্ছেন, দেখছে আমার ছেলে আসলে এই দিলেই তো বন্ধ হয়ে যাচ্ছে কান্না, কিন্তু তার কান্নাটা যে আমার প্রতি সত্যিকার আমাকে চায়, সেটা যখন একদম কান্না করে জিনিসপত্রকে ত্যাগ করে কান্না করে একদম আনা করে থেকে গেছে, তখন মা বুঝতে পারছে আমাকেই চায়, তাই তাকে আলিঙ্গন করে চুম্বন করে তাকে ধরে রেখেছে। তো ঠিক তেমনি আমরা যদি ভগবানকে চাই ঠিক মায়ের মতো, এই হরে কৃষ্ণ মহামন্ত্রে আমাদের ক্রন্দন করতে হবে, হরে কৃষ্ণ বলা মানে আমরা ক্রন্দন করছি, কিন্তু সামনে মায়া আমাদের কাছে ধনম জনম সুন্দরী ওই খেলনা গুলি দিলে নেই যেটাকে অনিত্য, যে খেলনা আমাকে এখানে ভালো লাগছে সেটা অনিত্য হয়ে দাঁড়াবে, তারপর দিন ওই খেলনাটাকে আমরা ফেলে দিই, আর একটা খেলনা আছে তখন ওটাকে ফেলে দিই, উত্তর উত্তর বেশি কিছু পাওয়ার চেষ্টা করি, কিন্তু সবগুলি অনিত্য। সেজন্য যদি ভগবানকে পেতে চান তাহলে এই সবগুলিকে তুচ্ছ জ্ঞান করতে হবে, ভগবানকে পেলে সব পাবে, যদি মাকে পেয়ে গেলাম আবার কোন অসুবিধা নেই, একটা রাজা ছিল, ও সবসময় দান করে। তো একদিন মন্ত্রী এই রাজা যে চাকর আছে বলছে, তুমি কেন রাজা থেকে কিছু না আনো? বলে না না আমার কিছু লাগবে না, তোমাকে দিতে হবে। এই পূর্ণিমায় রাজা সবাইকে দান করবেন, তুমি কিছু নিবে। তো রাজার কাছে সবাই নিয়ে গেছে চাকরকে। তো চাকর তখন কে বলছে রাজন, যে তুমি কিছু চাও? বলে না আমি কিছু চাই না, আজকে তোমাকে চাই। সঙ্গে সঙ্গে চাকর বললেন কি, না আপনি একদিন আমার বাড়িতে আসুন। তখন রাজা জিজ্ঞাসা করছেন মন্ত্রীকে, আমার চাকরের বাড়িতে যাব, সেখানে কোনো কিছু আছে? বলে না কিছু নেই। প্যালেস বানাও, বাথরুম করো, এয়ার কন্ডিশন লাগাও, গোসালা করো, সেখানে অনেক ঘর বানাও, ইলেকট্রিক লাইন দিয়ে দাও, রাস্তাঘাট করো, কেন রাজা যেতে গেলে এসব লাগবে। তখন সব হয়ে গেল। তো একদিন রাজা গেলেন, থাকলেন, তারপরের দিন আবার চলে গেলেন। আপনারা বলুন ওখানে রাস্তাঘাট, পুকুর, গোসালা, ইলেকট্রিক সংযোগ, এয়ার কন্ডিশন, ওই ঘরগুলি কার হয়ে গেল? কার হয়ে গেল? চাকরের হয়ে গেল। আর অনেক লোক রাজা থেকে দান নিত, কেউ বলতো আমাদের গ্রামে ইলেকট্রিসিটি নেই, শুধু ইলেকট্রিসিটি পেত, কেউ আমাদের গ্রামে কল নেই, কল পেত, কেউ বলতো আমার ঘর নেই, ঘর পেত, একটা একটা জিনিস পেত। কিন্তু চাকর রাজাকে চেয়ে সবকিছু পেল। তাহলে কে বুদ্ধিমান? যখন এই চাকর চাইল যে না রাজন আপনি একদিন আমার বাড়িতে আসুন, তখন মন্ত্রীরা ওকে গালাগালি দিয়েছিল, মূর্খ এই জন্য তুই চাকর হয়ে বসেছিস, আরে কিছু চাইতে পারলো না, কত জিনিস আছে, আমরা কত কি নিয়েছি, তুই একটা গাধা, রাজাকে চেয়েছিস কি হবে? তো পরে বুঝুন কে গাধা। অনেক লোক বলে এই যারা হলিবালি করে তারা সব মূর্খ, কিন্তু আসলে কে মূর্খ এই কাহিনীর মাধ্যমে বুঝে নে, আমরাই গাধা। ভগবানকে বাদ দিয়ে অনেক কিছু চাইছে, যেমন বাচ্চা সে যদি ফুল দিয়ে খেলা করতে থাকত তাহলে মা কে পেত না, পেত ভুলেই থাকত। তাই আমরা এই জগতে মায়া, দুর্গা হচ্ছে মহামায়া, আর একটা মায়া আছে দুর্গার মতো যুগ মায়া, একই রকম দেখতে, মা একই রকম দেখতে। তা আমাদেরকে চিনতে হবে, যোগ মায়া দুর্গার মতো দেখতে, মহামায়াও দুর্গার মতো দেখতে। মহামায়া আমাদেরকে ধন সম্পত্তি দেখাবে, আর যুগ মায়া আমাদেরকে এগুলা থেকে ভুলাবে। তো সেজন্য ভক্ত সঙ্গ করলে আমরা এগুলি থেকে ভুলতে পারবো। কি ভুলবো? না এই বাড়িটা ভুলবো না, এই বাড়িটা কৃষ্ণের বলে জ্ঞান হবে, যুগ মায়া এটি সাহায্য করবে, এই ব্যবসাটা কৃষ্ণের, এই স্ত্রীটা কৃষ্ণের দাসী, আমাকে সাহায্য করতে কৃষ্ণ পাঠিয়েছে, এটা যুগ মায়ের কাজ। তার মানে আমাদের মনে স্ত্রী পুত্রকে ত্যাগ আপনি করতে পারবেন না, বাড়ি ঘর টাকা পয়সা ত্যাগ করতে পারবেন না, কেন এগুলো আপনার নয়, আর ভুগও করতে পারবেন না। কি আমরা ভুগও করতে পারি না, ত্যাগও করতে পারি না, সবাই ভাবি, কিন্তু এগুলি ভগবানের জিনিস, যুক্ত বৈরাগ্য করতে হবে। তো যখন আমরা এই কৃষ্ণ নাম করব, কৃষ্ণ ভক্তির মাধ্যমে আমাদের এই চেতনা মার্জিত হবে, আর তখন সব বোঝা যাবে, এই ব্যবসা, চাকরি, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সব কৃষ্ণের। হ্যাঁ এটা যুগময় আপনার কিছু, আর তখন আনন্দ পাবেন, কেন না স্ত্রীও হরিনাম করছে, সে রান্না করে ভোগ লাগাচ্ছে, ছেলেও হরিনাম করছে, ছেলেও দেখছে এটা কৃষ্ণের বাড়ি, আপনিও কৃষ্ণের বাড়ি, তো সবাই তখন কৃষ্ণকে গ্রহণ করে আনন্দে থাকছে, সাকল্য কেবল খাচ্ছে কিন্তু সে আনন্দে আছে। তো সেজন্য আমি অনুরোধ করবো আপনারা চারটা জিনিস করবেন বাড়িতে, চারটা জিনিস প্রভুপাদ ভগবদ গীতায় 13:8-12 শ্লোকের মধ্যে তাৎপর্য লিখেছেন, চারটি কাজ করবে, যে ছেলে মেয়ে স্ত্রী পুত্রকে নিয়ে সমবেত ভাবে কি করবেন, না তুলসী বৃক্ষের সামনে বসে সাধু সঙ্গ করবেন, অ্যাসোসিয়েশন, আর কি করবেন, না এই তুলসী বৃক্ষের সামনে বসে ভগবত গীতা, ভাগবত কর্তব্য কর্তব্য জানার জন্য দৈনিক পড়বেন, আর কি করবেন, না পরিবারের সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, মহামন্ত্র জপ আর কীর্তন করবেন, আর কি করবেন, না সমস্ত খাদ্য শাক সবজি যদি ভগবান গ্রহণ করেন সেটা ভগবানকে রন্ধন করে নিবেদন করে প্রসাদ খাবে। এই চারটি জিনিস আমাদের ঈশ্বর ভক্তরা বলে এ বি সি ডি, এতে অ্যাসোসিয়েশন ভক্ত সঙ্গ করবেন, তুলসীর সাথে পরিবারের সবাই, আর সুযোগ হলে যারা আচরণ করে তাদেরকে ডেকে নিয়ে আসবেন বা তাদের কাছে যাবেন, আর সপ্তাহে একদিন মহামিলন করবেন। এখানে যেমন নামমাত্র সংঘ আছে রঘুনাথগঞ্জে, এই রঘুনাথপুরে আপনারা সেই রঘুনাথপুরে নামমাত্র মহামিলনে যোগদান করবেন, আর বাড়িতে প্রতিদিন ছেলে মেয়েকে নিয়ে তুলসীর সাথে সঙ্গ করবেন। হ্যাঁ, এটা বলে অ্যাসোসিয়েশন ভক্ত সঙ্গ। আর করবেন বি, এ বি, বিতে বুকস রিডিং। বুকস রিডিং মানে গীতা ভাগবত অধ্যয়ন করবেন। কেন না, একটা ম্যানুয়াল বুক, কর্তব্য অকর্তব্য ওখানে রয়েছে, কিম কর্তব্যম কিম অকর্তব্যম শাস্ত্র প্রমাণ করতে, আর শাস্ত্র বিধি উৎসৃজ্য যে বর্ততে কাম কারত, শাস্ত্র বিধিকে ত্যাগ করে যে নিজের ইন্দ্রিয় সুখে আসক্ত হবে তার কোন রকম পরাগতি সুখ সিদ্ধি কোনো কিছু হবে না। তো সেজন্য আমি অনুরোধ করবো, শাস্ত্রের বিধি বিধান গীতা ভাগবত শিক্ষা, কৃষ্ণ বলছেন যা খাও যা চিন্তা করো যা দান করো সব আমার উদ্দেশ্যে করো, পত্র পুষ্পম ফলম যেন আমাকে নিবেদন করে খাও, এই যে বিধি আচরণ গুলি আমাদের করতে, এই জন্য গীতা ভাগবত পড়ে কর্তব্য অকর্তব্য জানবেন। এই জন্য ছেলে মেয়েকে নিয়ে দৈনিক 10 মিনিট গীতা ভাগবত পড়বেন। এই গীতা তাৎপর্য সুন্দর প্রাঞ্জল ভাবে দেওয়া আছে এই ভগবত গীতা যথাযথ। আর সি দ্য চ্যান্টিং দি হোলি নেম অফ লর্ড, এই কলিযুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এটি জপ করবেন আর কীর্তন করবেন হাত দাড়ি দিয়ে আর মালাতে জপ করবেন, চেতনা মার্জিত হয়ে যাবে, আত্মজ্ঞান লাভ হবে। আর কি করবেন, ডি ডায়েট খাদ্য, কি খাবেন, সেজন্য গীতায় কৃষ্ণ বলেন শাক সবজি ফলমূল, আপনি গরিবন একটু ফল একটা ফল একটু জল একটা পাতা এসব দিয়েও খেতে পারেন, কিন্তু আমরা বাড়িতে বলি না না ভগবানের বাড়ি, আর ভগবানের বাড়ি বলে নিজে ডাল বন্দিতে ঘুমাই, আর ঠাকুরকে একটা বারান্দার একটা কোণে শীত লাগে জানলা খোলা সেখানে রেখে দিয়েছে একটা পর্দা টেঙ্গে, নিজের কাঠে সেগুন কাঠে সিপি সেগুন, আর নিজের ঘরে ডাল গদি এয়ার কন্ডিশন বা ব্লেড কাঁথা, আর বলছি ভগবানের বাড়িতে আমি থাকি, আর নিজে খাচ্ছি জামাই এসছে 150 টাকার মাংস নিয়ে এসছে কত কিছু খাচ্ছে, আর ঠাকুরের জন্য একটা বাতাসা দিয়ে দেবে ওটা বিতসাক্ষ দোষ হবে, কিন্তু আপনি গরিব কিছু নেই বাড়িও নেই এক কোনায় থাকেন একটা ছোট ঘর কুটি, সেই ঘরের মধ্যেও আপনি ঠাকুরকে রাখবেন এরকম কাঠের মধ্যে দিয়ে উপরে একটু নাক টাইট করে ঠাকুরকে বসিয়ে দেবেন, এরকম পরম্পরা লালা কৃষ্ণ গৌরনীতায় জগন্নাথ বিষ্ণুদেব নিচে পরম্পরা এবং তুলসী বাড়িতেও সাজিয়ে ছোট ছোট বিগ্রহ নেবেন, নিয়ে সেখানে প্রতিদিন পূজা করবেন আরতি করবেন, আপনি সাক্ষণ পান ভগবান এত দয়ালু, ও কিছু নেই পত্রম একটা পাতা দাও না, তুমি গরিব হতে পারো, তিনি পত্রানি বলেননি বহু পাতা দিতে হবে, ফলম ফলানি বলেননি ভগবান ফলম বলেছে মানে একটা ফল দাও, পুষ্পম পুষ্পানি বলেননি বহু পুষ্প দাও, পুষ্পম একটি পুষ্প দাও, তা আমরা যে কেউ একটা ফুল পত্র একটা পুষ্প গরিব হল, তার মানে নয় ধনী লোক ভাবা উচিত না, ভগবত গীতায় কৃষ্ণ বলেছেন প্রভাত আপুজি লিখছেন যে একটা পাতা দিতে কৃষ্ণকে বলেছেন আমি একটা পাতাই দেবো আমি বিধি পালন করেছি, না ওটা বিধসাধ্য দোষ হবে, শাস্ত্রে বলা আছে যে অত টাকা পয়সা আপনার কাছে আছে শাক সবজি ঘর বাড়ি তা আপনি ওই পাতা একটা ফল দিয়ে করবেন এতে অপরাধ হবে, কেন এই সমস্ত সম্পত্তির মালিক ভগবান, আর যদি আপনি এগুলিকে নিজে মালিক ভাবেন তাহলে আপনি রাবণ হয়ে যাবেন, রাবণ লক্ষ্মীকে চুরি করেছিল আপনার নিজের ভোগে লাগানোর জন্য তাই সর্বনাশ হয়েছিল, তো এই ধন সম্পত্তি আজ ভগবান দিয়েছেন তার সেবার জন্য আপনার ভোগের জন্য নয়, কেন তিনি ভোক্তা তাই যা কিছু তার জন্য, আমরা যা কিছু দেখছি এখানে কোন প্রভুপাদ বলছেন ওনার একটা লেকচারে কখনো কখনো আমরা ভাবছি আমি হচ্ছি ভোক্তা, কোন একটা হঠাৎ করে মেয়েকে দেখলাম তার ছেলেকে দেখলাম ওটা আমার ভোগে, না প্রভুপাদ বলছেন সব কৃষ্ণের ভোগ তিনি ভোক্তা, যখন মনে এরকম আসবে সঙ্গে সঙ্গে কৃষ্ণ আপনি তো ভোক্তা আপনি তো মাত্র এর এই ব্যক্তি আপনা আপনি গ্রহণ করুন, আর এসব রাধারানীর প্রকাশ এসব তোমার প্রকাশ এরকম ভেবে আপনি কেবল ভোক্তা মালিক তুই সাহায্য করবে এরকম মনোভাব নিয়ে, সে নিজে ভুল করার জন্য তৎপর হবে না। এইভাবে ধর্ম আচরণ আমার প্রভুপাদ শিখিয়েছেন। তো সেদিন আমি অনুরোধ করবো, ভিক্ষা চাইব, আপনারা যখন এই এ বি সি ডি এই চারটি জিনিস শিখে রাখুন। আপনি মূর্খ হতে পারেন, 26টা অক্ষর শেখার প্রয়োজন নেই, জেড পর্যন্ত শিখতে হবে না, শুধু এ বি সি ডি শিখে রাখুন। এ তে কি সাধু সংঘ অ্যাসোসিয়েশন, বি তে কি বুকস রিডিং গীতা ভাগবত পড়া, সি তে চ্যান্টিং ভগবানের নাম জপ, আর ডি তে খাদ্য শাক সবজি খাদ্য ভোগ লাগে খাওয়া। তাহলে কি হবে পরে, কি আসবে এ বি সি ডি পরে, কি আসবে ই আসবে। হ্যাঁ, ই তে কি হবে এক্সট্রেসি, যেটা আমরা চাইছি আনন্দ ভাব ভগবানের চরণে সেটি এসে যাবে। আর উপরে যেতে হবে না, এরপরে আর কোনো কিছু যেতে হবে না। এই ভাব এক্সট্রেসি যে আনন্দ ভগবানের সাথে যে আমাদের সম্পর্ক হয়ে যাবে, এমন ভাব হবে গোলোক বৃন্দাবনে চলে যাবে। নিতানে গৌষিতনা প্রেমানন্দে। তো এভাবে শ্রীল প্রভুপাদ সারা বিশ্বের লোককে গীতা ভাগবতের জ্ঞান দিয়েছেন। তো এখানে যারা এসেছেন আমি অনুরোধ করব, এই অগ্রহায়ণ মাসে ভগবান কৃষ্ণ গীতার জ্ঞান দিয়েছিলেন, আপনারা চেষ্টা করুন এই গীতা সংগ্রহ করতে। এই মাসে যারা গীতা নেবেন তারা 170 টাকার গীতা 150 টাকায় পাবেন। আজকে এখান থেকে নিতে পারেন, আমি তাদের দিব, কোনো চিন্তা নেই, আসুন আমার হাত থেকে নিতে পারেন। এখানে ভগবানের সামনে থেকে আমার প্রভুপাদের কৃপা, এখান থেকে নিতে পারেন। 150 টাকা মাত্র পাবেন, আর একটা ক্যালেন্ডার পাবেন, ক্যালেন্ডারটা এখানে আসেনি, এক মাসের পরে আপনারা বা 15-20 দিন পরেও এই ক্যালেন্ডার এখানে এসে যাবে। আপনার নাম ফোন নাম্বার দিবেন, আমরা 2018 সালে রাধা মাধব বা মহাপ্রভু কোন ক্যালেন্ডার আপনার কাছে পৌঁছে দেব। যদি আজকে এই গীতা সংগ্রহ করবেন, যদি চান, যদি টাকা থাকে 150 টাকা সংগ্রহ করতে পারেন। আর জপমালা আমরা শুনলাম জপ করা উচিত, তো জপ করলে মালাতে করবো কেন না? মালাটা যেটা চাবিকাঠির মতো, আপনার যখন চাবিকাঠি একটা সুতো দিয়ে টাঙিয়ে রাখেন, হ্যাঁ কিনা, হ্যাঁ, কাঁধে ব্যাগে ঢুকিয়ে রাখেন, তো জপমালা ব্যাগ সহ এটা চাবিকাঠির মতো। যদি চাবিকাঠিটার সঙ্গে থাকে, আপনার ঘর লক করে গেলেন, তো চাবিকাঠিটা যদি না থাকে ঘর খুলতে পারবেন, খুলতে পারবেন না। তো সে ঘর খুলতে গেলে চাবিকাঠি লাগবে। একবার তিনটা বন্ধু ওরা আমেরিকা গেছে, ব্যবসা টেসা করে লাভ হয়েছে, তা আমেরিকা গেছে, তা আমেরিকা গিয়ে সব থেকে উঁচু তালা বাড়িতে ভাড়া করেছে। তো উপরে উঠে গিয়ে দেখছে সেই ঘর ভুলে অনেক ভোগ্য বস্তু, বাহ এগুলো আমরা সব আজকে ভোগ করব। ছাদে বেরিয়ে গিয়ে দেখছে বিরাট শহরে কত সব চাকচিক্য, বলে চলো আমরা তো ঘরে এসে পরে ভোগ করব, এখন চলো সব দেখি আসি, ঘুরি বেড়াই। তো তখন ওরা কি করেছে, লক করে আবার লিফটে করে শহরে ঘুরছে। শহর ঘুরে টুরে সন্ধ্যাবেলা এসছে, এসে লিফট টিপছে আর লিফট চলছে না, লিফট টিপছে আর চলছে না। তখন চলছে না, যেই রিসেপশনে গেছে, তো রিসেপশন কাছে তিন বন্ধু গিয়ে দাঁড়িয়ে গল্প কথা বলছে, কি ব্যাপার, আমরা 100 তলায় রুম নিয়েছি, সেখানে আমাদের লিফট চলছে না, তো এই সিঁড়ি বেয়ে যেতে হবে, এত কষ্ট, আমরা এত টাকা দিয়েছি। তখন বলছে, আরে বাবা আপনারা যখন চাবিটা নিলেন তখন আমি বলে দিয়েছিলাম যে আজকে আমেরিকাতে এই টাইম থেকে এই টাইম কারেন্ট থাকবে না, তো সেটা আমি বলেই দিয়েছিলাম, ও আমরা তো ভুলে গেছি। এই কথা বলতে বলতে তাহলে কি হবে, তিন বন্ধু বলে তাহলে ওখানে যে উপরে যে সুন্দর সুন্দর ভোগ্য বস্তু আছে, তো সেটা তো লোভ আছে, ওখানে তো যেতে হবে, কি করে যাবো, 100 তলা সিঁড়ি বেয়ে বেয়ে যাবো। তখন তিনজন কি যুক্তি করেছে, না আমাদের জীবনে যা দুঃখ পেয়েছি আমরা সেই গল্পগুলি বলবো আর সিঁড়িগুলো বেয়ে বেয়ে চলে যাবো, ঠিক আছে। তখন একজন বন্ধু বলছে, ঠিক আছে আমি আগে আমার দুঃখের কথা বলবো। তখন কি বলতে বলতে, অত জঘন্য দুঃখের কথা বলতে বলতে সিঁড়ি বাইতে বাইতে চলে গেছে একদম 25 তলা, হ্যাঁ 25 তলা বা 40 তলা চলে গেছে। তো ওরা শুনতে শুনতে মানে গল্প করতে করতে এত তলা চলে গেছে, তখন দেখি এখানে 40 তলা চলে এসেছি, আমি আর বলবো না। তখন আরেক বন্ধু বলছে, সেও তার দুঃখের কথা বলছে, জানো কি বলবো, আমার স্ত্রী আর আমার স্বামী জুতো দিয়ে আমাকে পেয়েছে, জানো তো? তারা হাসাহাসি করছে, দুঃখের কথাগুলি বলছে। তো এরকম বলতে বলতে চলে গেছে 90 তলা। তখন শুনেছে মানে দুঃখের কথা এমন করছে, দুইজন হাসছে আর একজন তার দুঃখের কথা বলছে। তখন বোঝার আমি বলবো না তোমার কথা, এখন লাস্ট একজন আর 10 তলা আছে না, তুমি বলো এবার। বোঝা আমি বলবো না, কেন বলবো না? আমাদের ভিতরের কথা সব শুনে নিলে হাসাহাসি করলে তোমার ভিতরের কথা বলবে না, তোমাকে বলতে হবে। তখন দুইজন ধরেছে, বলতেই হবে। বললো আমি যা বলবো কান্নাকাটি করতে করতে দুঃখের আর সীমা থাকবে না, না তোমাকে দুঃখ হোক যাই হোক কান্না করি তোমার সে বলতেই হবে। আর এই রিসেপশন যখন গল্প কথা বলছিলাম, চাবি কাঠিটা ওই রিসেপশন টেবিলে ছেড়ে এসেছে। তো এইটি বলার উদ্দেশ্য, আমরা 1 বছর 2 বছর সিঁড়ি পাইছি, বাইতে বাইতে সবাই 100 বছর দিকে সিঁড়ি পাইছি, হ্যাঁ কি না? তা আমাদের 1 বছর থেকেই শুরু হয়েছে, একদিন থেকেই শুরু হয়েছে দুঃখ। বাচ্চা কান্নাকাটি, খিদা লাগছে, রোগ হয়েছে, কত রকম সমস্যা সিঁড়ি পাইছে আস্তে আস্তে। তো এই যে দুঃখ, যদি কেউ জানে বিচার করে, এটা হাসির কথা হবে? দুঃখের কথা হাসির কথা হবে? হাসির কথা হবে না। এই ছোটবেলার সমস্যা আমরা কি করে বুঝব, না আমার সমস্যাটা আমি কি করে বুঝব, না আমার ছেলেকে দেখে, আমার ছেলের জন্ম দেখে, তাহলে আমার জন্মটা ওইরকম হয়েছিল। ওই দুঃখটা যদি আমি বিচার করবো, ও আমার স্ত্রী কষ্ট পাচ্ছিল, আমার বাচ্চা কষ্ট পাচ্ছিল, দুইজনই কান্না করছিল, তাহলে আমার জন্মটা ওইরকম হয়েছিল। তাই আমরা এই যে সিঁড়ি পাইছিলাম, নিজের দুঃখের কথা যদি শুনব, এই একদিন দুই দিন করে সিঁড়ি পাইছি, তো মানে জীবনের কত সমস্যা কত দুঃখ সেটা হাসির কথা নয়। হ্যাঁ, এরকম করতে করতে আমরা যাচ্ছি, কিন্তু আসলে যদি চাবিকাঠিটা না থাকে, এই জড় জগতের দুঃখ নিবৃত্তির চাবিকাঠি হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই চাবিকাঠিটা যদি আমরা না নেই, তাহলে সেই নিত্য আনন্দময় যে গোলোক বৃন্দাবন ধাম সেখানে আর খুলতে পারবেন না। এই জন্য গুরুর মাধ্যমে, সাধু সঙ্ঘের মাধ্যমে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হয়, চাবিকাঠিটা তাদের থেকে নিতে হবে। সেজন্য গুরু চাবিকাঠি দেন, হরিনাম মালা দেন বৈষ্ণবেরা। তাই আমি অনুরোধ করবো আপনারা আজকে এখানে, হ্যাঁ আমরা প্রভুপাদের প্রতিনিধিত্ব করছি, আপনারা আসুন, জপমালা নিন, গীতা নিন, এই চাবিকাঠি গুলা নিয়ে প্রকৃত নিত্য আনন্দের দিকে ধাবিত হন। আর এই জীবনে 100 বছর বাঁচলেও এই জড় জগতে দুঃখ থাকবে, প্রত্যেকটা সিঁড়িতে দুঃখ আছে, কিন্তু যখন পর্যন্ত আমরা ভগবদ্ধামে না যাচ্ছি আর এই চাবিকাঠি নিয়ে যত পর্যন্ত না খুলছি কোনো আনন্দ পাবো। আমার অনুরোধ, এই ABCD মুখস্থ করবেন এবং ইতে পৌঁছাতে পারবেন। চাবিকাঠি নিন, গীতা ভাগবত ম্যানুয়াল বুক গ্রহণ করুন এবং জীবনে নিত্য আনন্দের পথে গোলোক বৃন্দাবনে বৈকুণ্ঠে আমার দিকে যাত্রা করতে শুরু করুন। হরে কৃষ্ণ। এখানে আমি শেষ করছি, সবাই হাত তুলুন বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তো কারা এখন গীতা সংগ্রহ করবেন? আজকে দেখো আমি কতজন ভাগ্যবতী ভাগ্যবান আছে, ভাগ্যবান মানে ভগবান থেকে এসছে, কাদের গীতা আছে হাত তুলে দেখি। এই গীতা অনেকের আছে, আর যাদের নেই তারা নেবেন। আর যদি মনে করেন যেমন আপনার ছেলে, দুই ছেলে বা বংশের দুই ভাই ছেলে 7 ক্লাসে পড়ে, দুই ছেলে 7 ক্লাসে পড়ে, কিন্তু আপনারা নিশ্চয় দুই ছেলের জন্য বইগুলি একটা কিনেন না, একটা কিনেন, দুই ছেলের জন্য দুটাই 7 ক্লাসের বই কিনেন, ঠিক তেমনি আপনার গীতাটা আছে। আপনার আর একজন বৌমার জন্য, ছেলের জন্য গীতা ক্রয় করা উচিত, প্রত্যেক বাড়িতে যতজন সদস্য রাখা উচিত। আজ তা না পারেন অন্তত অনেকের নেই, দান করার চেষ্টা করি। হ্যাঁ, গীতা দান ভগবান বলছেন সব থেকে প্রিয় আমার।
সবাই বসুন বসুন।
যেন আপনারা গীতা এখানে বুক টেবিল আছে, আর যদি চান এখান থেকে নিতে কেউ আসুন আমরা দিব। আর জপমালা যদি অভ্যাস করতে চান আসুন আমরা শিখিয়ে দিব, ঠিক আছে? এখন নাচ হবে, সময় হয়েছে, আমি ওখানে বসে আছি, যদি কেউ চান জপমালা গীতা নিতে আসুন এখানে, এখন চেয়ার রাখুন, আমি ওখানে বসছি। হরে কৃষ্ণ, ধন্যবাদ যারা আয়োজন করেছেন, উপস্থিত হয়েছেন, সাহায্য করেছেন। আমি ইসকন প্রধান কার্যালয় মায়াপুর চন্দ্রজয় মন্দিরের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে আমন্ত্রণ করছি।
সবাই বসুন, 5 মিনিট নৃত্য হবে, তারপর এখানে বসে সবাই বসে।